This track was downloaded from FusionBD.com.
আজ রবিবার শুরু হয়ে গেল অন্ধকারের গল্প। জুয়েল আছি আপনার সঙ্গে এবং বরাবরের মতো আজও আমাদের সঙ্গে রয়েছেন একজন অতিথি। গত পর্বের কথা একটু উল্লেখ করতে হয়, সালমান শাহকে নিয়েছিল আমাদের গত এপিসোডটি, এবং সেই এপিসোডটির পরে আমরা এত সাড়া পেয়েছি আপনাদের কাছ থেকে। অনেকে রিপিট টেলিকাস্টের জন্য অনেক অনুরোধ করেছেন। আমরা বিষয়টি আমরা চিন্তায় রেখেছি, আমাদের ভাবনাই। আমরা আশা করব যে সবাইকে নিয়ে আমরা আবারও এই এপিসোডটি, গত এপিসোডটি সালমান শাহকে নিয়ে বিশেষ সেই এপিসোডটি আরো একবার প্রচারিত করব আপনাদের অনুরোধের কারণেই। আর আজকের অন্ধকারের গল্পে কে রয়েছেন সেটা কিন্তু আপনি ফেসবুকে দেখতে পাচ্ছেন। আজকে অন্ধকারের গল্পে আজকের অতিথি রেহান, আর আজকে তার দুর্ধর্ষ সব কাহিনী রয়েছে, তার জীবনে ঘটে যাওয়া সেগুলি আমরা শুনব। কখনো তিনি করেছেন পাসপোর্টের দালালি, কখনো করেছেন বিজনেস, এবং সেটা অবশ্যই ভালো কোনো বিজনেস নয়, সেটা অস্ত্র এবং ইয়াবা। সো আমার মনে হচ্ছে যে আজকের এপিসোডটি অন্যান্য এপিসোডের মতোই অনেক বেশি জম্পেশ হবে এবং আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমাদের সঙ্গে আরো রয়েছেন অন্ধকারের গল্পের পুরো টিম তো রয়েছেন, এবং আজকে স্টুডিওতে রয়েছেন এই অনুষ্ঠানটির প্রযোজক সাদেক সামি। আমরা একটু আলাপ করেই নিই, কেমন আছেন?
সবসময় যেমনটা থাকি আর কি জয়েল ভাই, আমরা আসলে সবসময় অনুসন্ধানী প্রতিবেদক, এবং সবসময় একটা গল্প থেকে আরেকটা গল্প, এবং কিভাবে অনুসন্ধানের একদম গভীরে যাওয়া যায় এবং একটা অনুসন্ধান কিভাবে বের করে নিয়ে আসা যায় পুরো একটি সপ্তাহ কিন্তু আমরা এর পেছনে ব্যয় করি। এবং যেমনটা আজকে আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের রেহান, রেহান তার শোনাবেন তার জীবনের সেই অধ্যায়ের গল্প এবং অন্ধকারের গল্প, যে গল্পটা অবশ্যই অন্ধকার।
আপনি নিশ্চয়ই একটা সপ্তাহ ধরে যেহেতু কাজ করেছেন, আপনি নিশ্চয়ই জানেন যে রেহান আজকে আমাদেরকে কি বলতে যাচ্ছেন। তো আপনার কি মনে হয় শ্রোতাদের জন্য অনেক স্পেশাল কিছু কি ওয়েট করছে?
আমরা আসলে প্রতিটা সপ্তাহে চেষ্টা করি যে শ্রোতাদের জন্য স্পেশাল কিছু আনার জন্য, এবং আমরা চেষ্টা করি যে প্রতিটা সপ্তাহে একটি সপ্তাহকে এবং আরেকটি সপ্তাহ যেন পার করে ফেলে, এবং আমরা চেষ্টা করি যে প্রতিটি সপ্তাহে এবং প্রচন্ড যাচাই বাছাই করে কিন্তু আমরা আনার চেষ্টা করি সবকিছু দিক বিবেচনা করে। আজকে যেমন আমাদের রেহান এসেছেন, এর আগের পর্বটি আমরা যেমন বলতে চাই সালমান শাহকে নিয়ে করেছিলাম, সেটি একটি আমাদের দুর্দান্ত একটি পর্ব ছিল, এবং সেই এপিসোডটির জন্য আমরা প্রায় 3 থেকে 6 মাস আমরা ওয়েট করেছি, চেষ্টা করেছি। তেমনটাই আজকে রেহান আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন, এবং আগামীতে হয়তোবা আমরা এমন কিছু নিয়ে কাজ করছি সালমান শাহর মতো দুর্ধর্ষ, এরকম দুর্ধর্ষ কাহিনী নিয়ে কিন্তু আমরা চলে আসবো অন্ধকারের গল্পটি।
রাইট, এবং আমাদের প্রত্যেকটা এপিসোড আপনাদের জন্য করে আমরা চেষ্টা করি যতটুকু স্পেশাল করা যায়, যতটুকু আমরা আসলে পরিশ্রম দিয়ে চেষ্টা করি সবটুকু ঢেলে দিতে একটা এপিসোডের পেছনে। গত পর্বটি যারা মিস করেছেন তারা চাইলে কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে সেটা ডাউনলোড করে শুনে নিতে পারেন। ওয়েবসাইট অ্যাড্রেসটি জানিয়ে দিই, www.dhakafm904.com। আমরা পরিচিত হয়ে নিব আমাদের আজকের অতিথির সঙ্গে, তারপরে জানাবো কি করে আপনি আমাদেরকে লিখবেন ফেসবুকে এবং SMS এ। আমাদের সঙ্গে রয়েছেন রেহান। রেহান কেমন আছেন?
ভালো আছি, ভালো আছেন?
হ্যাঁ ভালো আছি। আপনি আমাদের স্টুডিওতে এসেছেন, কেমন লাগছে এখানে আসতে পারে?
না, খুব ভালো লাগছে, আগের জীবন থেকে ফিরে এখন নতুন জীবনে আসছি, মোটামুটি সবার আমার কাছ থেকে অনেক ভালো লাগছে।
আচ্ছা, আগের জীবনটা আসলে কেমন ছিল আপনার কাছে, কি মনে হয়?
আসলে জীবনে জন্মগ্রহণ করেই তো আর পাপ কাজ করে নেই, যখন আসলে বলতে গেলে কি 1994 সালে আমি যখন অষ্টম শ্রেণীতে পড়ি তখন আসলে আমার জীবনটা একদম সরসরে ছিল, আমি কাউকে কখনো বকা দেওয়া বা কিছু করা এটা জীবনে চিন্তা করতে পারতাম না। তো এক পর্যায়ে এক গ্রাম আরেক গ্রাম মারামারি হয়, তাই মারামারি হইলে কিন্তু গ্রামের সবাই কম বেশি যায়, তো আমিও গ্রামের মানুষের সঙ্গে সবাই গেছি, তো আমার আব্বু আম্মু কিন্তু এগুলো পছন্দ করত না।
আচ্ছা, এটা হচ্ছে আপনার শুরুটা। আচ্ছা, শুরুটাতে আমরা আসবো, এখন কি অবস্থায় আছেন আপনি?
এখন মোটামুটি তো সম্পূর্ণই ভালো আছি, যদিও আল্লাহর অশেষ রহমতে এবং সবার দোয়ায়, মোটামুটি বাপ মার দোয়ায় সবাই তো মোটামুটি
ভালো আছেন। আমরা একটা ব্যাপার কিন্তু শুনে থাকি যে খারাপ পথে, এই ধরনের পথে যারা যায় তারা ফিরে আসতে পারে না, এবং ফিরে আসলেও স্বাভাবিক জীবন যাপন তারা করতে পারে না। তো আপনার কি মনে হয়?
আসলে সবচেয়ে বড় কথা কি, মানুষ যদি চিন্তা করে যে এক সেকেন্ডে যে আমি এটা পরিবর্তন করে ফেলবো, তাহলে যে সম্ভব যে পারে সে চেষ্টা করলেই পারে।
ইচ্ছা শক্তি
আর কেউ যদি মনে মনে বলে যে আমি করবো কিন্তু আরেকটু পরে আরেকটা কাজ করলো সে ইচ্ছা করলো পারে না, যদি দৃঢ় পরিকল্পনা করে তাহলে অবশ্যই সম্ভব তার কাছে।
ওকে, অনেক ধন্যবাদ। আজকে রিহান আমাদের সঙ্গে এসছেন, আমাদের কাছে তার ইতিহাস সে জানাবে। এই মুহূর্তে সে খুবই ভালো একটা অবস্থার মধ্যে রয়েছে এবং যাচ্ছে এবং স্বপ্ন দেখছে যে সুস্থ সুন্দর একটা জীবন যাপন করবার। আমাদের কাছে এসছেন তার ঘটনাগুলি আমাদেরকে শেয়ার করবার জন্য এবং তিনি চান যে ঘটনাগুলি শেয়ার করার মাধ্যমে সবাইকে একটু হলেও সচেতন করতে। এবং অনেক ঘটনা কিন্তু থেকে যায়, এমন রিহানের মতো করে অনেকের জীবনে এমন অনেক ঘটনা রয়েছে যেগুলি আমরা আসলে খুঁজে পাই না, জানিও না। তো আজকে রিহানকে ধন্যবাদ আমাদের সঙ্গে আসবার জন্য। আর এই ফাঁকে শ্রোতা বন্ধু জানিয়ে দিই আমাদেরকে লিখবার ঠিকানা 16260-1620 এই নাম্বারে পাঠিয়ে দিন আপনার SMS। শুরুতে লিখবেন নাম, স্পেস দিয়ে কোথা থেকে শুনছেন সেই জায়গাটির নাম, স্পেস দিয়ে আপনার মেসেজটি লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর ফেসবুক অ্যাড্রেসটি জানিয়ে দিই, facebook.com/dhakafm90.4, facebook.com/dhakafm90.4। এই পেজটিতে লাইক দিয়ে মেম্বার হয়ে যান এবং এরপরে আপনি লিখে ফেলুন আপনার কথাগুলি। অন্ধকারের গল্পের যে শোটি শুরু হলো সেটার একটা পোস্ট আমরা কিন্তু দিয়ে দিয়েছি। আর যারা আসতে চান অন্ধকারের গল্পের স্টুডিওতে, এই মাইক্রোফোনের সামনে এই হটসেটে বসে যারা তাদের অন্ধকার জীবনের কথা শেয়ার করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। দুটি মাধ্যম, তিনটি মাধ্যম ইনফ্যাক্ট, SMS এর মাধ্যমে আপনি জানাতে পারেন যে আপনি আসতে চান। এক্ষেত্রে SMS এর অপশনে গিয়ে শুরুতেই আপনি লিখবেন OG স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার ফোন নাম্বারটি টাইপ করে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বার। অন্ধকার গল্পের টিম আপনার সঙ্গে যোগাযোগ করবে। এছাড়াও আপনি ফেসবুকে যোগাযোগ করে আসতে পারেন, ফেসবুকের ইনবক্সে আপনি আপনার ঘটনা, আপনি কি বলতে চান কিছুটা উল্লেখ করে আপনি সেটা লিখে পাঠাতে পারেন ফেসবুকের ইনবক্সে www.facebook.com/dhakafm90.4 এ যে ফ্যান পেজটি রয়েছে সেটা ইনবক্সে মেসেজের মাধ্যমে। শুরুতে অবশ্যই টাইপ করবেন OG, তা না হলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে আপনি সত্যি অন্ধকারের গল্পের টিমকে কিছু বলতে চান। শুরুতে অবশ্যই SMS এবং ফেসবুকে যেখানে লিখবেন না কেন OG লিখবেন। সর্বশেষ যে মাধ্যমটি রয়েছে সেটা হচ্ছে ইমেল, ইমেলের মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আর ইমেল অ্যাড্রেসটি হচ্ছে og@dhakafm904.com, og@dhakafm904.com। সো দেরি না করে আমরা চলে যাই রেহানের কাছে। রেহান, আপনার শুরুটা জানতে চাই, আপনার আপনি কতটুকু পড়ালেখা করেছেন?
আমি ইন্টার কমপ্লিট করছি, তারপর আর পড়া হয় নাই।
HSC কমপ্লিট করেছেন, HSC পাস করেছেন, সেটা কত আগের কথা, কত সালে?
SSC কমপ্লিট করছে 96-তে।
SSC নাকি HSC?
SSC।
আচ্ছা, 98-এ HSC নাকি?
96-তে, 96-এ।
আচ্ছা আচ্ছা আচ্ছা।
আর ইন্টার কমপ্লিট করছি 98-এ।
হ্যাঁ, সেটাই আমি বলছি।
অষ্টম শ্রেণীতে ছিলাম 94 সালে।
আচ্ছা, আপনার কি যে খারাপ পথটাতে যাওয়া, কি ক্লাস 8-এই?
না, 8-এতে আসলে জীবনে তো প্রথম দিয়ে কেউ খারাপ হয় না, আস্তে আস্তেই তো খারাপ পথে যায়। একবারে তো দৌড়েই কেউ গাছের আঘাত উঠতে পারে না।
কয় ভাই বোন আপনারা?
আমরা 4 ভাই 2 বোন।
4 ভাই 2 বোন। বাবা কি করতেন?
বাবা কৃষি কাজ করতো।
আচ্ছা আচ্ছা, আপনার গ্রামেই বেড়ে ওঠা?
হ্যাঁ, গ্রামেই বেড়ে ওঠা।
আচ্ছা, কোন গ্রাম সেটা আমরা জানতে চাইবো না, কোন জেলা সেটাও আমরা জানতে চাইবো না। তারপরও আপনার শুরুটা সম্বন্ধে আমাদেরকে যদি একটু বলতেন, ছেলেবেলা থেকে শুরু করে একেবারে।
আসলে কি, ছেলেবেলা এতই সরস সরল ছিলাম যে একজনে আমাকে গালি দিছিল প্রায় অষ্টম শ্রেণীতে। গালি দেওয়ার অর্থটা আমি বুঝতাম না, তাই আমি আমার পাশে কাকি যে ডিহারা বসে রয়েছে, তাই আমি বলছিলাম যে আসলে এই গালিটার অর্থ কি। কাকি আমাকে ধমক দিয়ে বলছে, যা এখান থেকে যা। আসলে যে কথাটা আরেকবার বলছিলাম যে গ্রামে তো মারামারি হয়, দেশে এই গ্রাম এই গ্রাম হিংসার তো কার্যক্রম করে, দেশ ওই গ্রামের একটা ছেলে এই গ্রামের ছেলেরা মারা দিয়ে গেছে, তারপর গ্রামবাসী মিলে ওই গ্রামের গিয়ে আরেকটা ছেলের মারামারি করে।
আচ্ছা,
তো এক পর্যায়ে গ্রামের মধ্যে একটা মারামারি হয়, এই গ্রামের মানুষ বাসলে গেছে, ওই গ্রামের মানুষ কি বাসলে আসতেছে বাজারে মারামারি করবে।
হ্যাঁ,
লাঠি সোটা নিয়ে। আমি তো আর জানতাম না, সবাই আমাকে নিয়ে গেছে, লাঠি একটা ধরাই দিয়েছে। তা আব্বা কিভাবে জানি শুনছে যে আমিও বাজারে গেছি গ্রামবাসীর সঙ্গে। রাত্রে আসছি, রাত্রে আসছে।
তখন আপনি কতটুকু ছোট?
তখন ছোট না, তখন প্রায় বুঝের মানুষে অষ্টম শ্রেণীতে পড়ি,
ক্লাস 8-এ পড়ি তখন, 94-এ
ঘটনা। তখন আমি রাত্রে আব্বা অনেক একটু বকাঝকা করছে, আমার কাছে খারাপ লাগলো। এভাবে আব্বার পক্ষে খারাপ লাগছে, কিন্তু আমি যে বাজারও গেছি সেটা উৎসাহিত লাগছে, কারণ আমাদের গ্রামের মানুষ ওই গ্রামের মানুষের পিঠা দিছে, এটা আমার কাছে কি খুব ভালো লাগছে। তাই এর পরের দিন আব্বা যখন সকালে বকলো, তখন আর আমি ক্লাসে না গিয়ে আমার এক ফুফুর বাসাতে চলে যাই। ফুফুর বাসাতে চলে গিয়ে 3-4 দিন থাইকা আসছে।
ওই সময়টাতে আপনার খুব ভালো লেগেছে?
খুব ভালো লেগেছে যে
এলাকাবাসী সবার সঙ্গে গিয়ে আরেকটা গ্রামের লোকজনের সঙ্গে মারামারি করলাম,
খুব ভালো হয়েছে,
তাদেরকে মারটার দিলাম, মাথা টাথা ফাটিয়ে দিলাম, খুব ভালো লাগার ব্যাপার। কিন্তু বাবা যখন বকলেন পরদিন খুব মন খারাপ,
বাবার বকাটা খারাপ লাগলো। আর এলাকাবাসী যে নিয়ে গেছে, গিয়া আসার সময় চা বিস্কুট খাইলাম, দুষ্টামি করলাম, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। আসলে তখন তার এত কিছু বুঝতাম না,
স্বাভাবিক।
পরে তাই এর থেকে তিন চার মাস পরে আমি বাড়িতে এসে যখন লেখাপড়া করতেছি, তাই আমার চাচাতো বোন ও ইন্টার কমপ্লিট করছে, তো শ্রমিক বিষয়ে বাহারানে যাবে। তাই আমাদের বংশের মধ্যে তো আমি বড়, তা আমার বলতেছে ভাই তুমি আমার সঙ্গে চলো, ও আমার থেকে বড়, আমার জ্যাঠাতো বোন, তো আমাকে বলতেছে ভাই তুমি আমার সঙ্গে চলো পাসপোর্ট একটু করবো। তখন আসে আমি ওনার সঙ্গে গেলাম, কে না যাইতে চায়, বললেই তো মানুষ যায় যেহেতু জ্যাঠাতো বোন, তো আমি গেছি। তো যাওয়ার পরে আমরা লাইনে দাঁড়াইলাম, আমার পাসপোর্ট আগে কিরকম, পাসপোর্ট অফিস কিরকম আমি জীবনেও দেখিনি। তো যখন লাইনে দাঁড়াইলাম দেখি যে 250 জন সিরিয়ালের পিছনে আমার অবস্থান, অনেক লম্বা লাইন। কিন্তু লাইনে দাঁড়া থাকে অবস্থায় দেখতেছি যে অনেকে এর মধ্যে আইসা গিয়া ফর্ম পূরণ করে আসতেছে। আমি বুঝতেছি না, আমার জ্যাঠাতো বোন বলতেছে দেখ মানুষ কত খারাপ, ওইখানে গিয়া ফর্ম পূরণ করে আসতেছে, কিন্তু লাইনের মধ্যে ইয়ে হইতেছে।
আচ্ছা, লাইন ব্রেক করে তার আগে নাচটা করছে, আপনার বোন সেটা নোটিস করেছে?
হ্যাঁ, আমাকে বললো। তা আমি তো আর এত কিছু কে গেল না গেল এই জিনিসগুলো আমি এত মাথায় নিতাম না। তো এক পর্যায়ে আমরা আর প্রথম দিন পারলাম না। তা আমার ওইখানে একটা খালার বাসা ছিল, আমার খালার বাসা, তা আম্মা জানতে পেরে বলে দিছে যে তোরা যদি না করতে পারিস তাই আমার আফার বাসায় উঠিস, মানে আমার খালার বাসায় উঠতে বলছে। তা আমরা খালার বাসাতে উঠলাম, তারপরের দিন সকালবেলা আমরা এসা ফর্মটা পূরণ করলাম। তো ফর্মটা পূরণ করা বলতে এরকম, ফর্মটা যখন পূরণ করতে যাই তখন আমরা পারি না, এক দালালের সাহায্য নিয়ে আমরা তাকে 900 টাকা দিয়া ফর্মটা পূরণ করছি। তাই ফর্মটা পূরণ করার সময় নাম লেখায় ভুল ছিল, মোহাম্মদ লেখে নাই, এক জায়গায় মোহাম্মদ লেখে এক জায়গায় লেখে নাই, তখন আমরা এটা বুঝতে পারিনি। তা ফর্মটা পূরণ করলে একটা মানিগ্রাফ দেয় ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য, তখন আমরা ব্যাংকে টাকাটা জমা দিতে গেলাম 11টার দিকে। এখন ব্যাংকে গিয়ে দেখি সবাই লক্ষ্য তো সোনালী ব্যাংকে থাকে, তখন আর এত ব্যাংক ছিল না, এখন যেমন ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, বিভিন্ন অনেক ব্যাংক, তখন 1994 সালে এত ব্যাংক ছিল না।
আচ্ছা, সরকারি ব্যাংকগুলি ছিল
আর খালি জাস্ট রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোই ছিল। তো গিয়ে দেখি অনেক লাইন, তা একটার আগে আর কি জমা দিতে পারলাম না, কারণ একটার পরে আর পাসপোর্ট অফিসে ওই মানিগ্রাফের কাগজটা জমা নেয় না।
আচ্ছা,
তাই ব্যাংকে টাকা জমা দিয়েছি কিন্তু মানিগ্রাফের যে কাগজটা পাসপোর্টের সেটা আর কি জমা দিতে পারলাম না। তো ওই যে দালালে যে 900 টাকা 1000 টাকা নিছে, এর থেকে আমার একটু চিন্তায় ঢুকলো যে আসলো তাহলে তো আমিও 900-1000 টাকা কামাইতে পারবো যদি এই রাস্তায় নামি।
আচ্ছা, তখন কোন ক্লাসে পড়তেন?
তখন অষ্টম শ্রেণীতে পড়ি, মানে অষ্টমের মাঝামাঝি, জুন জুলাই এরকম হয়। তখন আমার তো খালি এই চিন্তা, রাত্রে আমি জীবনও 10টার পরে মানে ঘুম সজাগ থাকতে পারতাম না, কিন্তু ওই দিন রাতে আমার 3টা পর্যন্ত কি ঘুম আসলো না, আমি অনেক সজাগ রইলাম, খালি এই চিন্তাই মাথায় আস। একজনের 300, তিনজনের তো হইলো 2700, দুইজনের তো হইলো 2500, মাসে তো 40-50 হাজার টাকা কামাইব, মানে এই ধরনের একটা মনোভাব এসে বললো। তারপরের দিন আমরা গেলাম, গিয়া মানিগ্রাফের কাগজটা যা আছে সবকিছু জমা দিলাম। তো আমাদের ওকে বললো 10 দিন পরে নিতে বা 15 দিন একটা সময় দিল, সময়টা আমি আসলে সঠিকভাবে জানি না কতদিন দিছে। তো সাধারণত সবাইদের সময় 20-30 দিন দেয়। তাই যখন আনতে গেছে তখন আফু আইসা বাসা চিল্লাচিল্লি করতেছে, নামে ভুল হয়েছে, টাকা তো আরো লাগবে। আসলে এখন আমি বলতে পারি যে আসলে কিছু অসাধু দালাল এবং কর্মকর্তারা ইচ্ছা করেই ভুল করে দেয়, যাতে সাধারণ মানুষ হয়রানির শিকার হয়, দৌড়াদৌড়ির শিকার হয়, টাকা পয়সা খরচ করে। তখন ওই সময় আরো 3000 টাকা খরচ হলো নামটার পরিবর্তন বা ঠিক করতে। আসলে বলতে গেলে কি, গরিব মানুষের তো কেউ নাই, দেখছে তারা কিন্তু কোথাও গিয়ে ইয়া পায় না, দেখছে অফিসারের কাছে গেল দমক দিয়ে খাতা, হ্যাঁ আপনার ভুল লাগছেন কেন। তখন থেকে আমার বাড়ির থেকে প্রায় 5 ফুট বেশি দূর না, হাইটা গেলে প্রায় 20-30 মিনিট, 40-45 মিনিট হবে। তো আর যদি তখন রিক্সা ছিল সর্বোচ্চ 10 টাকা ভাড়া ছিল, মানে জোরে হাইটা গেলে 40 টাকা। তখন আমি প্রায় প্রতিনিয়ত হাইটা 5 ফুট অফিসে যাইতাম ক্লাস বাদ দিয়ে, মানে ওই মনোযোগটা আমার আকর্ষণ করলো দালালি যে কথাটা। কিন্তু আসলে সবার একটা জিনিস ভাবা উচিত, যত বড় চালাকি হোক মানে 5 ফুট অফিসে গিয়ে দালাল গখব পড়ে পড়ি, আল্লাহ যত বড় সেয়ানাই হোক, তা আমি দালাল হওয়া তো মুখের কথা না, সহজ কথা না, তা আমিও গিয়ে কিন্তু আপনার চান্স পেতাম না, চেষ্টা করতাম যে কিছু একটা করা মানুষের ডাইকে না, কারণ আমার তো কারোর সঙ্গে পরিচয় নাই, কোন অফিসারের সঙ্গেও পরিচয় নাই।
তার মানে আপনি ওই সময় থেকেই শুরু করলেন,
মানে চেষ্টা করতাম যে আসলে 900 টাকা আমি পারি কিনা। তো আমার জীবনে যখন ফার্স্ট ইনকাম আমার, তো এক বৃদ্ধ লোক তার ছেলে নিয়ে আসছে, ছয়ের বিষয় খুলছে। তো ওনার ছেলে একদম মূর্খ, তো উনি আমার কাছে বলতেছে যে কিভাবে ফর্ম পূরণ করবে একটু ফর্মটা। তা আমি কই আঙ্কেল ফর্ম যে পূরণ করবেন, ফর্ম পূরণ করলে তো কিছু দিতেব। তো আমার মাথায় নিচা ফুচা দিয়ে বলতেছে ধিমু ধিমু বাবা তুমি ফর্মটা আমার পূরণ করে দাও। তো আমি ফর্মটা পূরণ করে দিলাম, আমার পঞ্চাশটা টাকা দিছে সে, মানে জীবনে। তখন আস্তে আস্তে আমি চিন্তা করলাম না এইভাবে তো হবে না, কারণ দালাল যারা করে, দালালি যারা করে তাদের সঙ্গে যোগাযোগ করে কিন্তু কোনো কাজ হইতেছে না। তারা বলে সমস্যা নাই তুমি একজন ঠিক করে দাও, তুমি কিছু সম্মানই পাইবা। মানে তারা যদি 1,000 টাকা নেয় আমার 200 টাকা দিব। আমার চিন্তা হইলো না আমি সরাসরি কিভাবে ভালো পর্যায়ে যাইতে পারি, সেই চিন্তাটা মানে আমার
মাথা লাগে।
তখন আমি আস্তে আস্তে অফিসারে গো মারফতে দেয়াছে, অফিসারে গো বাসায় যাইতাম, স্যার আপনার মেয়েরে দেখতে আমার বোনের মতো লাগে, ঠিক আছে। এভাবে চেষ্টা করতাম তাদের সঙ্গে সংযোগ করে, এরকম ভাবে 2-3 জনের সঙ্গে কথা বললাম। তারপর স্যার 2-3 দিন পর রিকোয়েস্ট করতাম, স্যার আমার একটা আত্মীয় আছে আপনি একটু কষ্ট করে পাসপোর্টটা করে দিন। তো এভাবে রিকোয়েস্ট করতাম, তা স্যারে বলতো আচ্ছা সমস্যা নেই। তার মানে আমিও আবার কি করতাম, ঘর থেকে কিছু টাকা চুরি করতাম, ফুফুর এখান থেকে গিয়ে কিছু টাকা চুরি করতাম। আমাদের দু একটা দোকান ছিল, ওই 12টা দোকানের থেকে 500-1,000 টাকা নিয়ে স্যারে গো বাসায় বেড়াইতে যেতাম, মানে একটু বড় লোকে দেখাইতাম যে আবার ওইখান থেকে যদি কিছু পাইতাম বা করতে চেষ্টা করতাম চুরি দাঁড়ি করে। দেখছে একবার এক লোকের সাইকেল রাইখাই গেছে এক জায়গায়, আমি সাইকেলটা পানিতে ফেলাই দিছি। তো লোকটা তার খুঁজে পায় নাই, কারণ মাইশে নিলে রাস্তা দিয়ে খুঁজবো, পানির মধ্যে যে সাইকেল আছে কেউ তার বলতে পারবো না। পরে এই সাইকেল 20-25 দিন উঠে নিয়ে, পরে উঠে নিয়ে 700 টাকা বিক্রি করে দিছি। তো 700 টাকা নিয়ে এক সারের বাসায় গেছি বেড়াইতে। তো স্যার আসলে তো মনে হয় আমার মেয়েরে তার বোনের মতো লাগে, মানে এইভাবে কি স্যারের সঙ্গে একটা খুব ভালো সম্পর্ক হয়েছে, কয়েকজনের সঙ্গে কয়েকজন করো। তো দেখা গেছে আমার
কি, আপনি যে স্যারের কথা বলছেন উনি কি পাসপোর্ট অফিসে,
পাসপোর্ট অফিসে কাজ করত, আমি নামটা প্রকাশ করব না,
প্রয়োজন নেই সেটা।
তো পাসপোর্ট যখন পরিচয় তখন আমার একটা চিন্তা ছিল আমি গিয়ে সবাই পরিচয় দিতাম, স্যার আমার আঙ্কেল, এই পরিচয়টা দিয়ে আরো কয়েকজনের সঙ্গে পরিচয় দিতাম। মানে এটা একটা মানে জাস্ট কৌশল, মানে পরিচয়, তারপর খুব খুব রিকোয়েস্ট করতাম। আর আমি যাদের সঙ্গে দেখাচ্ছে লাইনে এমন দাঁড়াচ্ছে তাদের গিয়ে বলতাম আমি করে দিই, আমার স্যার পরিচিত আছে ভিতরে, যদি আঙ্কেল হইতো বলতাম মামা ভিতরে পরিচিত। তার যারা আসলে দালালগিরি করে তাহলে একটু পরিচিত হইলে মামা মামা করে কিন্তু বেশিরভাগ মানে ডাকে, মানে সম্মান করে, যাতে সবাই বুঝতে পারে আসলে ওনার একটা আত্মীয়। কিন্তু আত্মীয় কিন্তু কিছুই না, জাস্ট এটা একটা ফর্মালিটি, মানে একটা রাস্তা। তো আমি বলতাম, তো আস্তে আস্তে তখন আমি প্রথম মানে প্রথম প্রথম একটা ভয় হইতো যে আসলে নিয়ে গেলে ভিতরে, একটা চাপা চাপা ভয় থাকতো, হাতটাত কাঁপতো। যখন 1-1.5 মাস গেল এরকম, প্রায় 9-এরও দেশে এপ্রিল মে মাস পর্যন্ত চলে গেছে, তখন মোটামুটি
স্কুলে,
হ্যাঁ স্কুলে যাইতাম ওই মাসে 2-3 দিন যাইতাম, আর বন্ধুদের সঙ্গে গিয়ে গপ করতাম, অমুক অফিসার আমার আত্মীয়, অমুক অফিসার আমার আত্মীয়, তো যদি পাসপোর্ট করার লাগে আমার তো দিবি, এভাবে মানে
স্কুলকে অ্যাভয়েড করে আপনি পাসপোর্ট অফিসে যাওয়া শুরু করেছেন, মানে টাকার গন্ধটা আপনি পেয়ে গেছেন।
তারপরে মানে আমার যে জিনিসটা ভালো ছিল, যদিও আমি অষ্টম শ্রেণীতে আমার রুল ছিল 7, তবে আমি বন্ধুদের কাছ থেকে বিকালবেলা দাগায় নিতাম, চেষ্টা করতাম, আমার পাশে আরেকটা ছেলে পড়তো, তো রাত্রে আবার ওই পড়াগুলো একটু কমপ্লিট করতে চেষ্টা করতাম, ওই জিনিসটা আমার মাথায় ছিল। তখন প্রায় 9-এর যখন মাঝামাঝি মে জুন এরকম হয়, তখন মোটামুটি এক পর্যায়ে আমি সবার কাছে নাম করা হয়ে গেলাম, এক নামে রেহান দালাল, আবদুল্লাহ বিন রেহান আমার নাম পুরাটা, যে আবদুল্লাহ বিন রেহান খুব ভালো কাজ টাজ করতে পারে, কেউ আইসলি দেখেছে যে আমার বাপেরে দাওয়াত দিত না আমারে দাওয়াত দিত, তুমি আমার, তা আম্মা বলতো তুই কোন ধরনের নেতা হয়েছে যে তোরা দাওয়াত দেয় তোর বাপেরা দাওয়াত দেয় না, ঠিক আছে। তখন ঘরে এগুলা নিয়ে ভাই বোনদের সঙ্গে একটা চিলেছিল,
এবং খুবই অল্প বয়সে ক্লাস 9-এ পড়তাম তখন।
আসলে এখন তো আপনার আসলে ছবিটা দিতেছি না ব্যক্তিগত কারণে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে দিলে বুঝতে পারত যে মানুষ আসলে কতটুকু বলিষ্ঠবান বা দেহবান ছিলাম তখন। এখন তো এত এক্সিডেন্ট হওয়ার পর যাই কথা পরে আসতেছে। তো এক পর্যায়ে কুমিল্লার দেখা গেছে যে নাম করা একটা দালালি পরিণত হয়ে গেলাম। তো এর মধ্যে একটা ছোট দুইটা ঘটনা বলি, এক মুরব্বী লোক আসছে খুব কান্না করতেছে ওনার ছেলের পাসপোর্ট করবে, তাই আরেকজনে মোলাইতেছে আপনি আমারে 2500 টাকা দেন আমি করে দিন। তা আমি চিন্তা করলাম উনি করে দিব 2500 টাকা দিয়ে, আমি গিয়ে কই যে আপনি আমার 1500 টাকা দিন আমি করে দিব, বৃত্তে সব মামা আত্মীয় যা আছে সব আমার, যারে না চিনতাম কইতাম হ্যাঁ আমার আত্মীয়, এই যে ফোন নাম্বার দেন, এই যে স্যারের বাসার কার্ড, মানে এভাবে কি জাহির করতে চেষ্টা করতাম। তো ওই লোকটা আসলে এক পর্যায়ে কান্দা দিচ্ছে, মানে আসলে দালাল যারা করে তাদের আসলে কোনো ধরনের মায়া মমতা থাকে না, তারা নিজের স্ত্রীও যদি ইয়ে করে পাসপোর্ট করে সেইখান থেকেও টাকা নেয়, নিজের শ্বশুরও যদি পাসপোর্ট করে সেইখান থেকেও মনে হয় আমার ধারণা টাকা নেয়।
আচ্ছা আচ্ছা,
কারণ কোন ধরনের সম্পর্ক রায় না, চিন্তা করে যেভাবে দ্বিতীয় বছর সেভাবে দ্বিতীয় বছর নিজের পকেটে কি ঢুকতেছেন।
আচ্ছা, এই যে টাকাটা আপনারা নিতেন, এই টাকাটা তো পুরোটাই আপনার থাকতো না, অন্যদেরকেও তো দিতে।
হ্যাঁ, বলতেছি এটা আসলে বলতে গেলে এটা এসপি, যে এসপি জেলার এসপি, যে ডিসি, সেও এই টাকাটার ভাগ পাইত। ঠিক আছে, যারা সাংবাদিক, কিছু কিছু পত্রিকার তখন সাংবাদ ছিল বিভিন্ন, আমি পত্রিকাগুলোর নাম বলবো না, ঠিক আছে, কয়েকটা পত্রিকা সাংবাদিক দেওয়া আছে জেলা ভিত্তিক, যে সাংবাদিক গুলা দাজ্জাল ওরাও পাইতো। তার মধ্যে কি হইতো,
আমি বলি নিশ্চিত যে তারা পেত নাকি,
হ্যাঁ পেত, না পেলে
দেওয়া হয়,
দেওয়া হয়, দেওয়া না হইলে দেওয়া আছে। অনেক সাংবাদিকও সামনে আমরা টাকা লইতাম বা অফিসার একটা টাকা দিত, তারা তো ইচ্ছা হলে উঠাইতে পারতো, কোনোদিন তো এরকম হয় নাই।
আচ্ছা,
হইলে তো অবশ্যই সেখানে আর্মি বা সরকারি বাহিনীর কোন একটা ব্যবস্থাপত্র থাকতো, তার মধ্যে দেয়া আছে অফিসারের সঙ্গে আমাদের একটা লিঙ্ক থাকতো, যদি তোমরা 500 টাকা লও 250 টাকা আমাদের দিবা, তোমাদের কোনো সমস্যা হলে কি আমরা দেখব।
আচ্ছা আচ্ছা,
তাই আমরা যদি নিতাম ধরেন 1000 টাকা, আমরা বলতাম ভাই 400 টাকা নিছি, মাইশ এখন টাকা দিতে চায় না, তা 200 টাকা দিতাম, তা আমাদের থেকে যেতে কত, প্রায় 800 টাকা। এরকম করতো সবাই, মানে সত্য কথাটা বলতো না। আবার অনেক অফিসাররা গিয়ে কইত যে কত দিচ্ছেন, তো অনেক মানুষ বইলা ফেলাইতো। তো অনেক সময় আমাদের সঙ্গে দেখা যাচ্ছে যে যদি চোরে চুরি করতে যায়, এমন যে চোরের সর্দার, সে যদি আসতে বলে কি কি আনছো, মানে যদি কয় ভাই 2টা স্বর্ণের সেট আনছি, 3টা আনছি, অনেক এরপরের দিন যদি শুনে যে গৃহস্থ বলতে আছে আমার 5টা স্বর্ণের সেট নাই, 1 লাখ টাকা নাই, মানে নিজের মধ্যে লাগে নি গঞ্জাম। এখন আমাদের সঙ্গে অফিসারদের সঙ্গে মাঝে মাঝে এরকম তর্কাতর্কি হইতো। আর এলাকায় বিশেষ করে দেখা গেছে যে আমার অনেক পরিচিত যারা যুগ্ম আহ্বায়ক ঠেসে, এরা আমার তেমন পরিচিত ছিল, তো তাই কেউ আসলো তেমন কিছু বলতে পারতো না, যে একটা কিছু বইলে ইয়ে করবো, ঠিক আছে, আমি আর আমি সবাই ড্রেজা বিক্রি করা এক ধরনের একটা খাওয়া দাওয়ার চিন্তা করতাম, এই স্যার ঠিক আছে, এর বাসা যেতাম, হের বাসা যেতাম, মানে যা আসতো সব কি এভাবে সেভাবে ঘুরিয়ে কি খরচ হয়ে যেত। তাই পাসপোর্ট করা অবস্থায় পাসপোর্টের যে কুমিল্লাতে মিনিমাম 10-12 জন দালাল, জেনুইন দালাল ছিল, আর কিছু কিছু দালাল ছিল মাঝে মধ্যে আসতো, মাঝে মধ্যে করতো চলে যেত, আর জেনুইন একদম 10-12 জন পড়েই থাকতো, যেখানে ফর্ম পূরণ করে কোনো কাজ নাই, কিন্তু জাস্ট হট্টগোল একটাই লাগাই দিব, হয়তো নাম ভুল, ছবি ভুল, এই ধরনের সমস্যা করতো। তেমনি এক দালাল আমার একদিন বলতেছে, তুমি এই এইখানে কইরা দেয়াছো, আমি 30,000 টাকা কামাবো, তুমিও 20-30,000 টাকা কামাইবা, কিন্তু আরেকটা ব্যবসা আছে, যদি করো তাহলে অনেক টাকা কামাইতে পারবো। তো এখন ওর ব্যবসার কথা শুন না, আমার আর রাতে ঘুম আসে না, কি ব্যবসা, কোন ধরনের ব্যবসা, আমি অনেক কিছু চিন্তা করি, পাসপোর্টের পরে কি বিদেশে দালালি করব না বাইরের দেশে দালালি করব, মানে এই ধরনের রাত্রে কি এক ধরনের একটা চিন্তা আসে। তখন আস্তে আস্তে মানে তখন আমি প্রায় 9-এ, আসলে একদিনে কিন্তু এত কিছু হয় না, 1 মাস 2 মাস বা 3 মাস 4 মাস হইতে হইতে, প্লাস আমার ক্লাস 10-এর বছর প্রায় ফেব্রুয়ারি মাসে বাজে, মানে ওই লোকটা আমাকে অফার করে, তো একদিন আমি খুব রিকোয়েস্ট করলাম, ভাই কি আপনাকেও যদি আমি বলি, ভাই আপনার মুক্ত হয়েছে, আপনি কিন্তু খুব একটা চিন্তার মধ্যে থাকবেন যে আসলে কি বলতেছে আমাকে নিয়ে। তখন আমি খুব রিকোয়েস্ট করলাম, রিকোয়েস্ট করার পরে বললো ইয়াবা ব্যবসা, তখন আমি জানতাম না যে ইয়াবা জিনিসটা কি, ইয়াবা ব্যবসা
এই লোকটা কি ছিল,
ওইখানেরই একজন দালাল।
আচ্ছা,
মানে উনার জাস্ট, আমি এখন বুঝতে পারি যে উনার আসলে পার্টনার ছিল না, আমি ছোট ছিলাম, আমাকে সে রোল মাধ্যম হিসেবে ব্যবহার করছে, দেখা দিয়ে আমাকে মাধ্যম হিসেবে ব্যবহার করছে।
এটা কত সালের কথা, 95-96?
এটা 96 ঘটনা, 96 ফেব্রুয়ারির দিকে এই ঘটনা। তাই যখন আমাকে বললো, তখন আমি বললাম ভাই চিনি না তো, কিভাবে করবো কি না করবো, মানে আমার একটা খুব টেনশন এসে বললো। এখন আমার আর দালালের চিন্তা নাই, এখন আমার চিন্তা ঢুকে গেল একটা ফিস আনতারলে বিক্রি করতে পারবো 200 টাকা, আনমু 100 টাকা দিয়া, 100 টাকা হয়তো থেকে যায়, এটি এমন ছোট ছোট 120 টা আনতেই পারমু, মানে এই ধরনের চিন্তাটা ছিল, পারতাম না কি লিগে আনতেই পারমু, দেখাচ্ছে দিনে দিনে কুটিপুতি যাবো, ঠিক আছে, এই ধরনের চিন্তা ভাবনাটা ছিল। কিন্তু আসলে দালালি করা হচ্ছে যদিও কঠিন কাজ, কিন্তু তার চেয়ে বেশি কঠিন কাজ হচ্ছে ইয়াবা ব্যবসা করা, মানে যেটা বুদ্ধিসম্পন্ন, মানে অনেক দিকেই থাকতে হয়, চোর বাটফার গুন্ডা বদমাশ সবার সঙ্গে কি হাত থাকতে হয়, নাহলে যে কোনো মূর্তি জেলে যাওয়ার সম্ভাবনা আছে। তার মাঝখান দিয়ে আমি আর একটা কথা বলি, একবার কুমিল্লাতে পাসপোর্ট অফিসে পরিদর্শক আসছিল সিভিল পোশাকে দালালগো ধরার জন্য, তখন আসলে আমি টের পাইনি, অনেক অফিসাররা বুঝতে পারে, অনেকের বলছে কিন্তু আমি জানতে পারি নাই, তা আমি এরকম লাইনে দাঁড়ায় রয়েছে, তাই আমাকে ওই লোকটা ইয়ে করেই বলছিল তুমি আমার পাসপোর্টটা করে দাও, আমি তোমার কিছু টাকা দেবো। তখন আমি তো মনে করছি তেমন কোনো সমস্যা নাই, অফিসে যা আছে আমার মামা জাহির কলম করার পরে আমার পুলিশে গ্রেপ্তার করে নিয়ে গেল।
আচ্ছা,
এটা আবার কিছু আগের কথা, আসলে অনেক ঘটনা ঘটছে জীবনে, মনে থাকে না সবকিছু। তো যখন জেলখানাতে নিয়ে গেল, জেলখানাতে আসলে রাখলো থানার কাস্টোডির মধ্যে, রাখার পরে আসলে জেলখানাতে নিলে প্রথমে একটা জায়গা রাখে, ইলিশ পাই একটা জায়গার মধ্যে রাখে, মানে যেখানে শোয় মাথা একদিকে পা একদিকে, আবার পা যেখান দিকে সেখানে মাথা একজনে দেয় পা একদিকে, মানে খুব গেজাগেজি। তো যখন আমি কাস্টোডিতে ঢুকলাম তখন আমার মাথায় চিন্তা দিয়ে গেল, এত হাজার হাজার মানুষ একটু ছোট্ট জায়গার মধ্যে দাঁড়ায় বই না জায়গা নেই, আমি রাত ঘুমাবো কোনটাই। আমার ওই ধরনের টেনশন ছিল না যে আমি কোথায় ঘুমাবো না ঘুমাবো। তো যখন এভাবে শুইল মানে কেউ যে মোড়া দিব আরেকজনের শরীরে লাগবো এরকম অবস্থা। তো গেল, তারপর আমাকে আদালতে উঠাইলো, প্রায় আমি 18 দিন থাকার পরে জামিনে বাড়িছি। তো এরপরে ফ্যামিলিতে আইসা আর আমি ঘরে শান্তি পাইনি। তো ওইখানে বৈশা আমি আসলে একটা কবিতা লিখছিলাম, যদি বলেন আমি আসলে শোনাতে পারবো।
আচ্ছা, কবিতাটা আমরা একটু পরে শুনি, আমরা একটু শুনতে চাই যে যেদিন আপনি ধরা পড়লেন ওই সময় তো আপনি একটা স্কুলের স্টুডেন্ট, তো তারপরে আপনাকে যখন ধরে নিয়ে যাওয়া হলো, আপনার যে দেখভাল করার বিষয়টা, জামিন করানোর বিষয়টা, এটা কারা দেখছিল?
আসলে আমি তো আমার বাসা তো কাছাকাছি ছিল, বাসার সবাই জেনে গেছে যে অমুকের ধরে নিয়ে গেছে, আর আব্বা মেয়েটি অবশ্যই মানে করতে পারতো না, সহ্য করতে পারতো না, বুঝেন না, আব্বারে দাওয়াত করতো না, আমাকে দাওয়াত করে নিয়ে।
আচ্ছা, ততদিনে কি তারা জানতেন যে আপনি?
সবকিছু জানতো, আমাকে বইলা ইয়ে হইতো না, আমি রাত্রে বাড়িতে ঘুমাইতাম না, হোস্টেলে ঘুমাইতাম, আবার হোস্টেল সার্চ করবো দেখে বন্ধুর বাসাত ঘুমাইতাম, অথবা যাগো পাসপোর্ট করে দিছি তাদের বাসায় যাইতাম গা, এরকম করে করে ঘুমাইতাম, একদিন দুই দিন বাড়িতে ঘুমাইতাম।
বাসা থেকে এই বিষয়ে কোনো সাপোর্ট আপনাকে দেওয়া হচ্ছিল?
কোনো সাপোর্টই দিত না, উল্টা আমাকে মারতো, ঠিক আছে, বাসা বাইন্ধা রাখতো, ঠিক আছে। তারপর আমি বলতাম যে পড়তে যাবো, এটা বলে চলে যেতাম, মানে ওই চিন্তাটাই আমার ছিল। দেখতেছে যে আর বইলা কাজ হয় না, তো এক পর্যায়ে আর বলা বলি কি তেমন এক পর্যায়ে গেল না। তো আমি যখন এক পর্যায়ে গেলাম থানার মধ্যে, তখন আমার আম্মা তো গেছে কাস্টোডিতে দেখার জন্য আমাকে, ঠিক আছে, শুনিনা আমার তো ধরে নিছে 11টার দিকে, আম্মা গেছিল 4টার মধ্যে, গিয়া তো কোনো কথা নেই, আগে 2টা থাপ্পড় দিছে।
আচ্ছা,
হ্যাঁ, আর মামা বলতেছে থাক সমস্যা নাই আমরা চেষ্টা করবো, আমা বলতেছে এই এই কুত্তার লেগে কোনো চেষ্টা করবা না তোমরা, আমার মা নিজের যা আছে সব খাইতেছে, আর আব্বা আসে নাই, আব্বা এর পরের থেকেই মানে খুব রাগ, মানে আমার সঙ্গে তেমন কোনো কথা টথা বলতো না, বুঝলেন। আর আসলে আসলে ওই দালালগিরিকরণের পরে দেখাচ্ছে যে অনেক মুরব্বী অনেক এলাকার গণ্যমান্য ব্যক্তি পাত্তা দিতাম না, কারণ অনেক বড় বড় লোকের সঙ্গে পরিচয় হইতো, পাত্তা দিতাম না, কারো গণা ধরতাম না, মানে এই ধরনের কাজটা একটু বেশি করতাম, মানে অ্যাভয়েড করে চলতাম, কি এর বড় ছোট এই রাবার কথা, যত অফিসার আছে সব আমার পরিচিত, মানে সুকানা ওই যে অল্প বিদ্যা আসলে ভয়ঙ্করী এরকম মানে হত কিছু থাকলো,
হঠাৎ করে নিজেকে অনেক বড় মাপের মানুষ।
তাই ওইখানে ওই মানে 17-18 দিনে থেকে আমি একটা কবিতা লিখছিলাম, তারপর যখন আমাকে জামিন হইলো তখন তো আসলে বাসাত কেমন চলে, 7-8 দিন কেমন বাতাত খাওয়া নেই, কারণ জামিন করতে প্রায় 20-22 হাজার টাকার মতো লাগছে, ঠিক আছে, এত টাকা একটা ফ্যামিলি থেকে দেওয়া, আমরা 4 ভাই 2 বোন মানে 6 জন মূলত বাবা মা।
ওই সময় আপনার কোনো জমানো টাকা পয়সা ছিল না?
আসলে আমি যা আনতাম খরচ হয়ে যেত
সবই,
সিগারেট, ঠিক আছে, মানে এগুলা বন্ধু বান্ধব আরো কিভাবে পরিচিত হইত, তখনকার সময় আমি কুমিল্লা ডিসির সঙ্গে আমার পরিচয় ছিল, মাঝে মধ্যে আমি যাইতাম কথা বলতাম, মানে আমার একটাই উপায় ছিল গিয়ে মামা ডাকতাম, নাহলে আঙ্কেল ডাকতাম, নাহলে আর বুড়ে কইতাম আমনে দেখতাম, আর অমুক আত্মীয়র মতো দেখা যায়, হ্যাঁ মেয়েরে মেয়ের মেয়েরে ডাকতাম বোন, মানে এইভাবে আসলে পরিচয় গুলার মাধ্যম গুলো নিতাম, মানে একটা হাতিয়ার হিসাবে ব্যবহার করতাম।
আচ্ছা
আচ্ছা, আর দেখাছে 1,000-2,000-3,000 টাকা হইলে বন্ধুকে বলতাম তোরা কি খাবি, হোটেলে নিয়ে যেতাম, মানে এমন আমার তো আসলে ওই ধরনের চিন্তা ছিল না, অনেকে দালালি করে নিজের পেট বাঁচানোর জন্য, বউ সংসার পালার জন্য, আমার তো এরকম ছিল না, আমি আবার আনতাম ওই যদি ঘরে কিছু না থাকতো বড় লোকে দেয়া লয়ে যেতাম 2,000-2,500 টাকা বাঁচার, হ্যাঁ মা রান্না করো, আইনা কইতাম হ্যাঁ দেখছো নি আনছি নি তোমার কোনো ছেলে, এত টেনশন করো না, আমি পারমু সবকিছুই পারমু, তো এরকম ভাবে বলতাম। তাই যখন যাবি না আসলাম তখন আসলে খুব চিল্লা চিল্লি শুরু হয়ে গেল ঘরে, আর কোনো থাকা যায় না, মানে যেটা অস্বাভাবিক, মানে খালি কতক্ষণ ফরফরে ভাত খাইতে বইলো এই কথা, শুইতে বইলো এই কথা দেশে, তবে মানে সবাই কি কম বেশি এটা বল, দাদাই বল যেত দাদিও বুঝাইতো, কিন্তু এগো বুঝটা আমার মাথায় লাগতো না, আমার চিন্তা হইলো সমস্যা কিরে, আমার এদের যে গেছে টাকা, এদের যে কলজা জ্বলতেছে বা আমি যে খারাপ হয়ে যাইতেছি এটা আমি বুঝতে পারতাম না। তখন যখন ইয়াবা ব্যবসার ও আলাপ করলো তখন তো আমার আর দালালের চিন্তা নাই, আমার চিন্তা হয়ে গেল এখন ইয়াবা ব্যবসার মধ্যে আমি ডুইকা পড়ব, এখন আমি কয়দিন পরে ঘর বাড়ি সবকিছু হইব, গাড়ি টাড়ি লিয়ে চলব, এই ধরনের চিন্তা ভাবনা আমার পুরো মাথায় ঢুকে এলো। আমি কথা বললাম আপনি বিশ্বাস করবেন না, সে আমাকে এরকম ভাবে বিশ্বাসটা জন্মাইছে,
আপনি করেছেন বাট আমি কিন্তু করবো না,
আপনার হয়তো পরিস্থিতি স্বীকার করলে
করবেন।
আচ্ছা জানি না আপনাদের বিষয়টা, হয়তো আমি সে সময় করে ফেলাইছি, তাই আমি করে ফেলার পরে উনি আমার প্রথম দিন যেদিন নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে কুমিল্লা নূরজান হোটেল তো অবশ্যই সবাই চিনে, পাশে খুব সুন্দর রেস্টুরেন্ট, তো ওইখান থেকে আপনার ওইখানে বলতে গেলে কি কুমিল্লা নূরজান হোটেলের আশেপাশে যতগুলা টং দোকান আছে মানে ছোট চার দোকান আছে সবগুলাতে ইয়াবা বিক্রি হয়। ওইখান থেকে সোয়াগাজি, সোয়াগাজি গেলাম, ওইখানে ওই সময় প্রায় 12 টাকা ভাড়া নিত, কেউ তো 15 টাকাও নিত, 12 টাকা 15 টাকা কুমিল্লা 12 টাকা সোয়াগাজি। তো প্রথম দিন গেছি আর যাওয়ার পথে উনারা চেক করলো না, আমারে চেক করতেছে পুলিশে, আমার তো অবাক লেগে গেল, কি রে মানে উনি বলতেছে তুমি একটু পিছে পিছে হাঁটো, এক পুলিশের ডাক দিয়ে বলতেছে বোতল টোতল আসেনি, এই ধরনের কথাবার্তি বলতেছে, জুতা টুপি দাঁত মুখ গাক করে অনেক কিছু চেক করলো, আমি ব্যাপারটা বুঝতে পারলাম না, ব্যাপারটা আমার কাছে এক ধরনের একটা যে কি আমাকে চেক করতেছে ঘটনা কি। তো ওনার সঙ্গে গেলাম, গিয়ে দেখতেছে আসলে তখন তো ইয়াবা জিনিসটা কি আমি আসলে বুঝতামই না,
এবং ওই সময় আমাদের দেশে কিন্তু এই মাদকটা খুব একটা পরিচিত না,
মানে খুবই কম, রেয়ার সংখ্যক, যারা অনেক কোটিপতি ছেলে, কোটিপতি বলতে কি যার বাপের গ্রামের মাতাব্বর দেয়া গেছে গ্রামের মেম্বার, দিয়ে একটা রেয়ার সংখ্যক ছেলেরা কি ওই সময় ইয়াবা খাত।
1996 সালে এটা খুবই রেয়ার একটা ব্যাপার ছিল,
96 সালে লাস্টে, তখন আমি যখন ইয়াবার ব্যবসা করতে মানে যাই ওনার সঙ্গে, ব্যবসা করতে যাই না ওনার সঙ্গে যাই যখন, তখন আসলে আমার মেট্রিক পরীক্ষা প্রায় কাছে গেছে, তাই ওনার সঙ্গে যেই দিন প্রথম গেছি উনি মনে হয় কি নিছে না নিছে আমি আর বুঝতে পারিনি, একটা রুমের ভিতরে ঢুকলো, অনেকক্ষণ পরে বাড়িলো, দেখলাম মুখে অনেক গন্ধ টন্ধ হয়, আমাকে নিয়ে আসার সময় কিছু মাতলামিও করছে উনি, মানে এক ধরনের বমি করে দিছে মনে, অনেক খাইছে সেবন করছে, তো আমি আসলে বুঝতে পারিনি, দেখতেও পাই নাই যে ইয়াবা কেমন, তো উনি বাসায় এনে আমারে দেখাইছে, দেখলাম লাল ট্যাবলেটের মতো, তখন আসলে আমি বললাম যে কি কয় এডি তো সেই ইয়াবা, তো আমি কার এডি তো দোকানের কত ভাড়া দেবো ট্যাবলেট, আপনি কি করেন এডি ইয়াবা একটার দাম 150 টাকা করে পাগলে ধরছে নাকি, আপনি আমার শুরু করছেন সিটারি বাটপারি মুরব্বী মানুষ হয়ে, মানে এক পর্যায়ে তো কয় না এডি এটা খায় কেমনে, এটা খায় এমনি আগুন দিয়া, তারপর এক ধরনের একটা পাতা ব্যবহার করে নিচে আগুন দেওয়ার বাস ধোয়াটা নেই, আমি দেখে তো মানে পুরা ঝাড়ে, তো আমার আবার একটা চিন্তা ছিল যে যা কিছুই করি লেখাপড়াটা আবার ঠিক মতো করতাম, তবে ট্রেনে আসে আবার রোল নম্বরটা একটু পিছিয়ে গেছিল, 10 ছিল, 128 জনের মতো ছাত্র ছিল, তো ওই 2.5 মাস মানে নির্বাচনী পরীক্ষায় কোনো মতের সাথে পাশ করছি, মানে তাও মানে এক বিষয়ে ফেল করার মতো খুব রিকোয়েস্টে, ঠিক আছে স্যাররা আমার ফর্ম ফিল আপটা করছে, তো ওই 2.5 মাসে আমি খুব কঠিন পড়ছে, আর কোনো দিকে দালালি ফালালি এই ধরনের কোনো কিছু গড়তি পারিনি, সকালে বইতাম ভাত খাইতাম পড়তাম 4টা 5টা বাজে উঠতাম, মানে কর্ম জাস্ট মেট্রিক পরীক্ষাটা দিয়ে, তো মোটামুটি আমি চিন্তা করছি যদি আমি 12 থেকে 12 জন এ প্লাস পাইছি, শুধু আমি মাত্র এ গ্রেড পাইছি, ওই যে সারা বছর দুষ্টামি করছি এ গ্রেডটা পাইছি, আমার পয়েন্ট আছে 4.58 আর ছিল।
আপনি কত সালে
এটা মানে পরীক্ষাটা দেয়? তো 97 সালে।
আচ্ছা 97 সালে কোনো গ্রেডিং পদ্ধতি ছিল না,
মানে মিয়া ছিল ওই যে ডিভিশন পদ্ধতি ছিল, এখনকার বর্তমানে মানে এ গ্রেড পদ্ধতি, যখন আসলে ডিভিশন।
রেহান এই ফাঁকে আপনাকে একটু বলি, আপনি এখানে আজকে যতগুলো ইনফরমেশন দেবেন দয়া করে সত্যি ইনফরমেশন দেবার চেষ্টা করবেন,
আমি তো কখনো মিথ্যা বলা
আমাদের শ্রোতা বন্ধুরা যারা শুনছেন তারা কিন্তু একেবারে নিশ্চিন্তে অপেক্ষা করছেন যে আপনি যেটা বলবেন তারা সেটা বিশ্বাস করবেন, ঘটনা শেষে কিভাবে কোথায় গিয়ে দাঁড়াবে সেটা অবশ্যই আমরা শুনবো।
অবশ্যই এর মধ্যে অনেকে হয়তো আমাকে চিনে ফেলাইছে, কারণ আমার এলাকার মানুষ বা কুমিল্লার মানুষ অনেকেই হয়তো কম বেশি শুনছে, তবে আমি একটা জিনিস আশা করবো,
কুমিল্লাতে শুনতে পাওয়া যায় ঢাকায়,
আমি একটা জিনিস আশা করবো যদি আমাকে চিনতে পারা যায় বা আমাকে যদি কেউ বুঝতেও পারে পরবর্তীতে যাতে আমার এগুলো না বলে, কারণ আমি তো এখন সম্পূর্ণরূপে বাদ হয়ে গেছি,
এবং আজকে আপনি এসছেন আপনার এই ঘটনাগুলি সবকিছু বলবার জন্য। ওকে, তারপর আপনি খুব পরীক্ষা দিলেন একেবারে সবকিছু ব্যবসা এগুলি চিন্তা ভাবনা বাদ দিয়ে খুব মনোযোগ দিয়ে পড়ালেখা করলেন, এই যে একই সঙ্গে আপনার একটা ভালো দিক আমরা পেলাম যে পড়ালেখার প্রতি যে আগ্রহ, খুবই মনোনিবেশ করে আপনি একটা ভালো রেজাল্ট করলেন, আবার একই সঙ্গে এই চিন্তাটাও আছে যে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে আবার আপনি ব্যবসা করবেন।
মানে এই চিন্তাটাই ছিল যে মানে কি কারণে এই চিন্তাটা, যদি আমি একটু ঠিক করে ভালো রেজাল্ট করি তাহলে ঘর থেকে ওই প্রেশারটা কম আসবে, এই ধরনের আমার চিন্তাটা ছিল। আসলে যারা দুষ্ট প্রকৃতির কাজ করে তারা যদি সবগুলো নিয়ে চিন্তা করে তাহলে পারে, কিন্তু দেখাচ্ছে অনেকে কি করে, দেখাচ্ছে দালালি করতেছে, খাইতেছে, অন্য কিছু করতেছে না। আবার অনেকে কি করতেছে, দালালি করতেছে, দুষ্টমি করতেছে, অনেকে কি করতেছে, সংসার চালাইতেছে, ঘরবাড়িও করে ফেলাইতেছে, দেখাচ্ছে এক জীবনে সে ছেড়ে দেয়। অনেকের আসলে অনেকে অনেক ধরনের মারফত দিয়ে যেটাকে যেভাবে বেছে
নেয়।
তাই আমি তো পরীক্ষায় পাশ টাস করলাম, মিষ্টির শিক্ষা হইলো, এখন আমার আর পা মাটিতে লাগে না। পাশ করার পরে এলাকার যারা আছে সবারই নিয়ে আমার দল গঠন বিভিন্ন ইয়াটিয়া শুরু হয়ে গেল। তা আস্তে আস্তে যে ভাইটার নাম, ওই ভাইটার নাম আসলে সাদেক ভাই ছিল, ওই যে ভাই আমাকে ইয়া ব্যবসার জন্য নিয়ে গেছিল, সাদেক ভাই আমার সঙ্গে এখন তুমুল আলোচনা শুরু করে দিল কিভাবে কি করা যায়, কিভাবে না করা যায়। আগে তো কম করতে, এখন মানে অতিরিক্ত কিছু না হইলেই দেখতাম যে আসলে আমার বাসার সামনে, হ্যাঁ আপনি বাসায় এসেছেন, মা তো বকাবো কি করবো, হ্যাঁ তুমি তাড়াতাড়ি এই যদি কেউ ভাই ভাত খাই, না ভাত খান লাগতো না আমি তোমার খাওয়াবো, এবার নিয়ে হোটেলও যেটা খাইতে চাই তোমার এটাও খাওয়াই দিত, হম খাও কিসে ভাই, আজ এত মুদ্রায় জানো তোমার কাছে দিমু, তুমি আনতে চেষ্টা করবা, পুলিশ টুলিশে ধরলে ভাই কার না, কোনো সমস্যা নেই, সবার লাগে আমার পরিচয়, কিন্তু কোনো কেউ লাগে পরিচয় নেই। মানে মানে আমাকে জাস্ট জাহির করে শুনে সে আমাকে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে। তা আমিও চিন্তা করলাম খারাপ কি হেল যায় তো লোক পড়ছে। আসলে চিন্তা করবেন যারা অতিরিক্ত চালাক তারা কিন্তু সবচেয়ে বেশি ঠকে, সবচেয়ে বেশি প্রতারিত হয়, তারাই বেশি প্রচারিত হয়। সাধারণ মানুষ হয়তো একবার গিয়ে প্রতারিত হয়, দ্বিতীয়বার হয় না, কিন্তু তারাই তাদের লোকের মারফতে বারবার প্রতারিত হইতেছে। তা আমি গেলাম দ্বিতীয়বার, এটা মানে প্রথমবার তো গিয়ে আসলাম, দ্বিতীয়বার গেলাম, গিয়ে এখন উনি আমার সবার সঙ্গে পরিচয় করাই দিতেছে। আর আমি একটা জিনিস তখন লক্ষ্য করলাম যে যারা ইয়াবা সেবন করে তাদের একজনের চেহারা ভালো না, হয় ব্যাঙ্গে গেছে, না মোটা ফুইলে গেছে, না ফ্যাটলা, না লুঙ্গি ফেরে রয়েছে, গামছা ফেরে রয়েছে, খাইতেছে আর বড় বড় করে বাবা বাবা ডাকতেছে, এই কতক্ষণ মানে মানে। তাই এদের মধ্যে যতজনে চিন্তা করলাম, আমি আমার চেহারার দিকে লক্ষ্য করে দেখলাম না আমি তো সুন্দর, মানে তখন আমার চিন্তা ছিল না যে এগুলা খাইলে যে আমি বেড়ে নষ্ট হয়ে যাবো, আমি বেড়ে এই ধরনের পরিণতি হয়ে যাবো। তখন আমাকে বলতেছে বসো, কয় আজ্জা বাইরে খাওয়াই দাও ভালো করে। তখন আমি আসলে সিগারেট টিকেট তখন খাইতাম, দালালি যখন করতাম সিগারেট টিকেট খাইতাম, ওই সময় আমি গুলি খাইতাম। তখন আসলে এক পর্যায়ে আমি বসি খাইতে, ওনারা খাইতেছে তো আমি টান দিছি, আর ইয়াবা যারা খায় তারা এক ধরনের পয়সা, আগে পয়সা ব্যবহার করতে এখন বোতলের মুখ ব্যবহার করে, যাতে এক ধরনের মানে ওইটার যে একটা লাভা মানে আইসটা টানলে যে দুয়ার সঙ্গে একটা আইস যায় সাদা ধরনের, ওইটা যাতে ভিতরে দাঁত গিয়া দাঁতগুলো নষ্ট না করে বা জমা পড়ে না যায়। তখন আমার এটা দিছে আর এটা কাইচ হয়ে গেছে, মানে আমার তো আর এত দক্ষ ছিলাম না। তখন এটা যখন টান দিছে একদম ভিতরে বারবার সব চলে আসে, এমন সঙ্গে সঙ্গে বমি করে দিছে। এক
পর্যায়ে
প্রথমবার তারপর বমি করে দেওয়ার পরে পানি টানি দিল, খাইলাম টাইলাম। তারপর ওরা আসলে এগুলো খাওয়ার সময় কি করে, এটাও খাইতেছে, সিগারেটও খাইতেছে, চানাচুরও খাইতেছে, আচারও খাইতেছে, অনেকে বিভিন্ন ধরনের সেভেন আপ টেভেন আপ বা এই জাতীয় জিনিস, পানীয় জাতীয়, অনেকে আবার বাংলা মটট নিয়েও বসে, মানে জাস্ট বলে ফিনিক হইতেছে, মজা পাইতেছে খাইয়া। তা আমি দুই তিনবার টান দিলাম, দেওয়ার পরে ওই দিন আয়সা বললাম, আয়সা আমার রাত্রে মাথা ঘুরাইতেছে খুব, তা আমার চিন্তা হইলো থাক আমি খাইবা না খাই ব্যবসা তো করেন চলবো, আমি নিতে পারলেই তো বেশ। এখন আমার চিন্তা হলো এদিকগুলোর লোক কোথায় বিক্রি করে কি করে, এখন হেতে বেশি টেনশন হয়ে গেছে আমার। আমি ওনার সঙ্গে যোগাযোগ করি, উনি কি আমার সঙ্গে যোগাযোগ কম করে করে, মানে আমি বেশি করি ভাই, তাড়াতাড়ি লোন না আমি জাস্ট শর্টকাট কিছু বলতেছি, যদি আমার মতো কেউ খারাপ থাকে থাকে যাতে এই কথাগুলো শুই না, তারা এক সেকেন্ডে এই মুহূর্তে পরিবর্তন হয়ে যেতে পারে। তারপরে উনি আমাকে নিয়ে গেল, তো উনি আমার বলতেছে যে তোমারও তো আমি সবসময় নিয়ে যাই, আমার টাকা পয়সা খরচ করে, তোমারও তো টাকা পয়সা লাগবে, এসব জিনিস আনতে গেলে তো টাকা পয়সা লাগে, তো টাকা পয়সা ম্যানেজ করো। এখন আমার টাকা পয়সার চিন্তা ঢেকে গেল যে টাকা পয়সাটা আমি কিভাবে ম্যানেজ করতে পারি। তখন আমার তো ঘরে তো তেমন বুঝে নিই, একটা কৃষি ফ্যামিলিতে কিরকম টাকা পয়সা থাকে তেমন বেশি থাকে না। তো আমি আমার ফুফুরা একটু বড় লোক ছিল, বড় লোক বলতে কি মধ্যবিত্ত ছিল, আমার ফুফা রাজনীতি রাজনীতি করতো, সবসময় মোটামুটি টাকা পয়সা থাকতো, আমরা ওনাদের বাসাতেই বেশি বেড়াইতাম, বা ফুফুরও আমাকে অনেক কিছু দিত, এতে তো বোঝা যায় যে তাই ফুফুর বাসাতে খালি প্রায় যেতাম, মানে ফুফুর বাসাতে একটা চুরি করার আমার চিন্তা ভাবনা মাথায় ঢুকলো। তখন আমি ফুফুর বাসায় যখন যাইতাম, তখন এটা আসলে 97 সালের ঘটনা, পাশ করার পরপরে আমি ইন্টারে একটা কলেজে ভর্তি হয়েছি, কলেজে আমার ভর্তি হওয়া হয়েছে, তখন ফুফুর বাসাতে একবার দুইবার গেলাম, সুযোগ পাই না, মানে ফুফু আছে ফুফুর সামনে, তার এত বড় কলেজে হয় নাই। তা ফুফু একদিন হঠাৎ করে আমার বলতেছে তুই বস, আমি পাশের আসতেছি, পাশের গ্রামের তা আসতেছি, এই সুযোগে হ্যাঁ গো আলমারি ভাইঙ্গা আমি প্রায় 48,000 টাকা লইয়া ফেলাইছি। সারাই মূলত মাঝে মধ্যে যাই একটু অফিসার গুলো, এখন আমার চিন্তা হয়েছে ইয়াবা ব্যবসার দিকে। তখন যেহেতু আমি আনলাম, গড় তো চিল্লা চিল্লি রেগে গেল, আমি আস্তে আস্তে শুনি আমার খোঁজ আছে বাবা মা ফুফুর টাকাটা বুঝেন না, ফুফা তো আসলে
সবাই জেনে গেছে যে আপনি
জেনে গেছে না, যখন আইসা দেখছে আমি নাই, তালা ভাঙ্গা, তা আমারে দিয়ে আছে ঘর, আমি ছাড়া নিমুকে।
আচ্ছা আচ্ছা,
যখন এটা হইলো তখন আমি এক পর্যায়ে আসলে বললাম যে মানে আর যাই না, সাদেক ভাইয়ের এখানে বসে থাকি, সাদেক ভাইয়ের আইন এমনি উদ্দা দিয়ার টেবিলের মধ্যে টাকা ফেলাইছি, উদ্দা দিয়ার টেবিলের মধ্যে টাকা ফেলাইছি আর। তখন সাদেক ভাই তো মানে দেখে অনেক খুশি, তবে সাদেক ভাই যেহেতু অনেক খুশি হয়েছে, তাহলে আমি চিন্তা করলাম না আজকে থেকে করা যায় ওই ব্যবসা।
আচ্ছা ঠিক এই মুহূর্তে আমরা একটা ছোট বিরতিতে যাব। আমরা শুনছিলাম রেহান মোটামুটি টাকা পয়সা নিয়ে রেডি হয়ে গেল পাসপোর্টের দালালি ছেড়ে দিয়ে, এবং সে মোটামুটি ডিসিশন নিয়ে ফেলেছে যে সে ইয়াবার ব্যবসার সঙ্গে জড়িত হয়ে যাবে, লোকটাও তার মধ্যে কাজ করছে, এবং যে ভদ্রলোকের নাম আমরা শুনছিলাম সাদেক, তিনি মোটামুটি তাকে কনফিন্স করে ফেলেছেন যে এই ব্যবসায় তাকে আসতে হবে। সো তারপরে সে ফুফুর বাড়িতে গিয়ে কিছু টাকা চুরি করলো, 48,000 টাকা, তারপর সেই বাড়িতে গিয়ে উঠল, তার সে বড় ভাই সাদেকের বাড়িতে গিয়ে উঠল, তারপর কি হলো শুনবো ছোট্ট একটা বিরতির পর, সঙ্গে থাকুন, শুনতে থাকুন চলছে অন্ধকারের গল্প শুধুমাত্র ঢাকা FM 90.4। আমাদেরকে লিখতে চাইলে 16260 এই নাম্বারে SMS করতে পারেন, যদি কোনো প্রশ্ন থাকে রেহানের কাছে সেটাও আপনি আমাদেরকে পাঠাতে পারেন 16260 এই নাম্বারে SMS। এছাড়াও ফেসবুকে লিখতে পারেন facebook.com/ঢাকা FM 90.4। ওকে, ছোট একটা ব্রেক শেষে আবারও ফিরে আসছি, সঙ্গে থাকুন।
This track was downloaded from FusionBD.com.
স্বাগত আরো একবার, জুয়েল আছি আপনার সঙ্গে, চলছে অন্ধকারের গল্প, এবং আজকে আমাদের সঙ্গে রয়েছে রেহান। রেহান শুরু করেছে তার অন্ধকার জীবনের কিছু কথা, অলরেডি সে বলেছে সে কিভাবে ক্লাস এইটে পড়া অবস্থায় সে পাসপোর্টের দালালি শুরু করেছিল, এবং এরপরে আস্তে আস্তে SSC পরীক্ষাটি দেবার পর সে যুক্ত হয়েছে ইয়াবা ব্যবসার সঙ্গে। মোটামুটি গল্পের এই পর্যায়ে গিয়ে আমরা থেমে গেছি, অনেকে প্রশ্ন করেছেন, আমরা কিছু কিছু প্রশ্ন করতে চাই রেহানকে, শ্রোতা বন্ধুরা প্রশ্ন করেছেন। একটা বন্ধু প্রশ্ন করেছেন, নামটি লেখেনি, তিনি লিখেছেন যে 1996 সালে এক পিস ইয়াবা কি করে 200 টাকা হয়, বর্তমানে তো এক পিস ইয়াবা 130 টাকায় পাওয়া যায়, এটা জিজ্ঞেস করেছে আপনার কাছে রেহান, আপনি কি বলবেন?
আসলে আমি যেটা বলতে চাই যে আসলে সুলভ মূল্য ছিল না তখন, আসলে রোড ব্যবস্থা বা পাওয়া যেত না এই কারণে দাম। আর ছোট্ট একটা উদাহরণ দিই, আগে একটা সিম 3,000 টাকা, 1,800 টাকা, 2,000 টাকা, 2,200 টাকা এরকম ছিল
মোবাইল সিম।
হ্যাঁ, মোবাইল সিম। আর একটা মোবাইলই মূলত 1600 মডেলের একটা মোবাইল বা এরকম সাইজের একটা মোবাইল এখানে 1,000 টাকা, 1,500 টাকা পাওয়া যায়, বা 1600 মডেলের মোবাইল হয়তো ব্যান হয়ে গেছে, খুব কম পাওয়া যায়, তখন দেখা যাচ্ছে যে বেশি না। আর পাঁচ বছর আগে একটা মোবাইল ছিল 5,000 টাকা, এই 1600 মডেলের মোবাইলটাই। আসলে আমি জানি না উনি কি রকম প্রশ্ন করছে, উনি যদি এরকম কারোর সঙ্গে পরিচয় হয়ে থাকে তাহলে 96-94 সালের ঘটনা যদি বলে তাহলে অবশ্যই বুঝতে পারবে যে আসলে তখন কিরকম দাম ছিল।
ওই সময় এতটা সুলভ ছিল না,
সুলভ ছিল না মানে জানতো না যে আসলে খুব রেয়ার সংখ্যক যারা গ্রামের জমিদার, যারা গ্রামের দেশে খুব মাতাব্বর বা চেয়ারম্যানের ছেলে, তারা কি এটা আসলে ইয়ে করতো।
ওকে ইলিয়াস আমাদের সঙ্গে, পরে আমাদেরকে মো এসএমএস করে জানিয়েছেন যে এই প্রোগ্রামটা কি রিপিট হবে কিনা। আমার একটা বন্ধু হঠাৎ করে নেশার সাথে জড়িয়ে গেছে, তাকে শোনানোর জন্য আমি এখন তাকে ফোন করছি বাট তাকে ফোনে পাচ্ছি না। মৌ এই অনুষ্ঠানটি রিপিট হবে না বলে মনে করছি আপাতত, জানি না পরে রিপিট হবে কিনা। তবে এই এপিসোডটি কিন্তু আপনি আমাদের ওয়েবসাইট থেকে আগামীকাল ডাউনলোড করে নিতে পারেন। আমাদের ওয়েবসাইট অ্যাড্রেসটি হচ্ছে www.dhakafm904.com। সহজল তিনি লিখেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে, লিখেছেন যে আপনার গল্পটা শুনতে ভালো লাগছে আর আশা করব আপনি পুরোপুরি সত্য কথাগুলি বলবেন। ওকে, এরকম আরো অনেক মনির হোসেন এসএমএস করেছেন। মেহেদি তিনি লিখেছেন ইনফরমেশনগুলি যেন কোন প্রকার খাপ ছাড়া না হয় সেই বিষয়টি বলেছেন, উল্লেখ করেছেন। আশা করছি মেহেদি সেই বিষয়গুলি আপনার খাপ ছাড়া লাগবে না। এরপরে দেখতে পাচ্ছি এসএমএস করেছেন ইলিয়াস, আচ্ছা অভিজিৎ এসএমএস করেছেন, এরপরে বাবুল এসএমএস করেছেন, সাইফ নারায়ণগঞ্জ থেকে, সাব্বির আলমগীর, আরো অনেকে এসএমএস করেছেন, সবাইকে অনেক ধন্যবাদ যে যেখান থেকে শুনছেন। রেহান, আমরা আবারও গল্পে চলে যেতে চাই। আমরা ছিলাম যে আপনি আপনার ফুপুর বাড়ি থেকে, ফুপুর কাছ থেকে তার আলমারি ভেঙে 48,000 টাকা ম্যানেজ করলেন শুধুমাত্র ইয়াবা ব্যবসায় নামবেন বলে, তারপর থেকে শুরু করবেন।
তখন আমি যখন গেলাম ওনার বাসায়, তখন উনি তো মানে টাকা দেখে অবাক,
সেই সাদেক ভাই,
হ্যাঁ সাদেক ভাই পুরাই অবাক যে আসলো এত টাকা। তখন আমি বললাম মা রে টেনশন কি, আমি আসি না, ঠিক আছে, মানে তারা বললাম কোনো সমস্যা নেই, কোথার থেকে আনলাম, বললাম বললাম ফুফুর বাসার থেকে তো লিয়েছি, কারণ তো তোমার ফুফুরা তোমার আম্মুহেরা খুঁজবো, আমাকে আমার বাসার থাকবো, কয় না সমস্যা নেই। তো আম্মুহেরা আমি যখন সাদেক ভাইয়ের বাসায় এগুলো নিয়ে গেলাম, সন্ধ্যাবার সাদেক ভাই আবার এক আত্মীয়র বাসায় নিয়ে গেছিল আমাকে, তো আম্মা আবার সাদেক ভাইয়ের বাসায় আমি কার কার সঙ্গে আড্ডা দিই এগুলো তো জানতো, সাদেক ভাইয়ের বাসায় এসে বলছে তোমাদের এখানে কি রেহান আসছিল কিনা, ওনার বাসায় 2-3 মাস থাকা অবস্থা ওনার মেয়ের সঙ্গে আসলো, আমার প্রেম হয়ে যায়, আমি জীবনে আসলে প্রেম টুম ওনার মেয়েই করতো, মানে চেহারা অনেক সুন্দর ছিল, তো করতে চেষ্টা করতাম, মানে ওই সাদেক বের মেয়েই বাফেরে ডাকতাম ভাই, অনেক সময় আঙ্কেল, অনেক সময় মামা, আর ওনার মেয়ের সঙ্গে মানে এক ধরনের একটা রিলেশন বা সম্পর্কে জড়ে পড়ি। তো এক পর্যায়ে মানে আমার আমি ওকে বলি, তো এক পর্যায়ে কিছু একটা হয়, আসলে সবাই তো এখানে ভদ্র ফ্যামিলি শুনতেছে, আমি আসলে ওই জিনিসটা বলতে চাই না,
জি আমরা বুঝতে পারছি।
পরে আসলে তোনার সঙ্গে গেলাম, উনি আমি বলতেছি কবে যাবেন, এখন আর আমার সহ্য হয় না, 48,000 টাকা দিছি, উনি যাইতেছে না, একদিন থাকতেছে, আমার তো আর সহ্য হইতেছে না, কখন কোন সময় যাইব, এই জিনিসটা আমার কি মাথায়, আমি খালি কয়ে আরে মনে হয় না আমার টে মাইরা দেয় ব্যবসা করার কথা কয়ে, আমি খালি ওনার তো এক পর্যায়ে উনি, তখন তো আসলে তেমন ফোনের ব্যবস্থা ছিল না, যে কারোর সঙ্গে ফোন করে, এখন যেমন ফোন করে আসতেছি ভাই রেডি রাখেন, তখন এই জিনিসটা ছিল না, এটা প্রায় 97 সালের লাস্টের ঘটনা, আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, তখন সে আমাকে একদিন নিয়ে গেল, সে সোহাগাজিতে গেলাম, তো সোহাগাজিতে আসলে তখন খুব চেক টেক চলে, সোহাগাজিতে আর পারলাম না, তখন সে আখাউড়া বর্ডার আছে, আখাউড়া বর্ডারের এদিনে ওই দিনই নিয়ে গেল, তো নিয়ে গেলে আসলে দেখলাম আখাউড়ের কিছু অঞ্চল আপনার কাটাতারে বেড়া, আর কিছু অঞ্চল একদম গ্রাম এলাকা মানুষ আসা যাওয়া করে, একদম আমাকে ইন্ডিয়াতেই নিয়ে গেল, মানে হাঁটতে হাঁটতে যখন আমি ইন্ডিয়ার ভিতরে ঢুকে গেছি তখন বুঝতে পারছি যে আসলে সে আমাকে ইন্ডিয়াতে এক পর্যায়ে নিয়ে আসছে, প্রচন্ড মুসলধারে বৃষ্টি হইতেছে, তো এক বাসা যে বাসাতে মানে উনি এই ইয়াওয়া আনে ওনার বাসায় গেল, যাওয়ার পরে মনে হয় যে যেতটুকু একটা বোতল তাতে এক পা লবণ ধরবে বা এক পা চিনি ধরবে, এতটুকু একটা বোতল দিল প্রায় গয়না দেখলাম যে 40-45,000 টাকার মতো দিল, আমার তো অবাক লেগে গেল যে এত দাম, তাহলে যদি আমি দেখে যে আমার চিন্তা হয়েছে তখন বস্তা বস্তায় নিতে পারলে তো আমি কোটিপতির চেয়েও বেশি হয়ে যাবো, আসলে মানুষের ছোট চিন্তাটা থাকে না, বড় বড় চিন্তা করে মানুষ। তখন এক পর্যায়ে এগুলো নিয়ে আসলাম, আমি আসলে প্রথম আমার বিক্রি করতে খুব কষ্ট হইতো, বিক্রি করতে পারতাম না কাদের সঙ্গে, মানে তখন উনি বিভিন্ন যারা যোগাযোগ করতো আমার আসা, সাদেক ভাইয়ের বাসায় এসে যোগাযোগ করতো, সাদেক ভাইয়ের মনে করেন না যে পিএস আমি, সাদেক ভাই ঘুমিয়েছে কি লাগবো মাল লাগবো, ঠিক আছে একটা দিতাম টাকা নিতাম, দেখ অনেক সময় বিক্রি করতাম 220 টাকায়, অনেক সময় 260 টাকায়, মানে এক এক সময় এক এক কালার, ভাই দাম কমছে সমস্যা নাই, 20 টাকা কম দেন। আবার অনেক যারা প্রতিনিয়ত খায় দেয় আছে, তাদের কাছ থেকে দেয় আছে 4টা নিয়ে গেল, 1000 টাকা আসছে, থাক 200 টাকা পরে দিন, মোটামুটি চলতেছে, 4-5 মাস চলতেছে। তাই আমি ইন্টার ফার্স্ট ইয়ারে কিন্তু একটা পরীক্ষা হয়, পরীক্ষা দিছি আর আমি এক সাবজেক্টে পাশ করছি, আর সব সাবজেক্টই ফেল, মানে একদম পুরাই। এখন আর বাইতে এখন আর আমার কোন ধরনের জিজ্ঞাসা বা আমার প্রতি যে তাদের ইয়া, মানে এই জিনিসটাই নাই, সবাই আমার আস্তে আস্তে কি ভুলে যাওয়ার এক প্রান্তে চলে আসে, আমাকে দেখে আর পায় না, ঠিক মতো ইয়ে করে না, দল্য রাখতে পারে না বাসার মধ্যে, আমি যা আছে ঘরে সবকিছু তো এক পর্যায়ে আসলো করে খুব এটি নিয়ে অশান্তি চলে। আসলে আমার বাবা মা আমার ফ্যামিলি কখনো এই ধরনের ছিল না, জাস্ট তখন এভাবে চলতেছে। ইয়াবার সঙ্গে সঙ্গে মাঝে মধ্যে গাঁজা টাজাও আমি নিজেও সেবন করতাম, নিজেও খাইতাম, গাঁজা টাজাও মাঝে মধ্যে আনতাম। আসলে যারা ইয়া ব্যবসা করে তাদের কাছে গাঁজা ব্যবসাটা একদম মানে পানির মতোই, কারণ গাঁজাটা তো অ্যাভেলেবেলই মানুষজন খায়, সিগারেট বিড়ির সঙ্গে মোটামুটি আনতাম, তাই না বিক্রি করতাম, দেখা অনেকে ইয়াবাও খাইতেছে গাঁজাও খাইতেছে গাঁজার। তবে মোটামুটি চললো 3-4 মাস চলার পরে।
আপনি প্রথম কত টাকা ইনভেস্ট করেছিলেন?
আমি তো আমার নিজের ইনভেস্ট শুধু ওই ফুফুর কাছ থেকে টাকা নিয়ে ওনারে দিছি, উনি আমার টাকা দিয়ে ব্যবসা করছে।
আচ্ছা, আপনি বিনিময়ে কি পেতেন?
বিনিময়ে আমি বেচতাম, আমি খাইতাম পাইতাম, কিন্তু আমার এটা চিন্তা ছিল না যে আমার যে 48,000 টাকা চলে এলো আমার টাকা তো উঠাই দিব, এই ধরনের চিন্তাটা আমার ছিল না। আমি চিন্তা করতাম ওনার লাগে আবার যাই চালানি 50,000-60,000 টাকার মালানি, আবার 30,000-40,000 টাকার মালানি, এই ধরনের চিন্তা ছিল। তাই এক পর্যায়ে যখন আপনার সোহাগাজি বর্ডারটা একটু কড়া হয়ে গেল, আখাউড়া বর্ডার দিয়ে বিএসএফ মালটাল বিভিন্ন ইয়া যায়, ইয়াটা চালু হয়েছে ওই সময় আখাউড়াতে প্রায় 97 দিকে আপনার চালু হয়েছে আখাউড়া টু আসামের মানে বন্দর কার্যক্রম, মানে মালান মাল নেওয়াটা বিভিন্ন ধরনের চালু হয়েছে। তো বন্দরটা আসলে প্রথম প্রথম খুব কড়া ছিল, তখন ও আমার রাস্তা দেখালো কসবা, 14 গ্রামের কসবা বর্ডার।
আচ্ছা,
কসবা বর্ডার, কসবা বর্ডারে যাই তাম একদম রেল স্টেশনের পাশে বর্ডার। তো এই সোহাগাজি আর আখাউড়ার চেয়ে সবচেয়ে বেশি বিক্রি হয় কসবাতে, কসবাতে মানে রোডটা আরো সহজ হয়ে গেল। তবে প্রতিনিয়ত আসছে, তবে একবার খুব মায়ের খাইছে, এক ইয়াবা নিয়ে আসার সময় এই স্থানীয় কিছু পোলা পয়েন্ট ধরে ইয়াবা গুলা রেখা দিছিল, তবে তার আমি করছিলাম প্রায় 20,000 টাকার ইয়াবা, আমাকে আমি শুধু একাই গেছিলাম, তোরা আমার খুব মারছে বিভিন্ন রড দিয়ে, আমি প্রায় 6 মাসের মতো অসুস্থ ছিলাম। তখন তাই ইন্টার পরীক্ষা আমার আয়সা বলল, আমি এবার প্রস্তুতি ছাড়াই আমার ইন্টার পরীক্ষাটা আমি দিলাম, মানে ফর্ম ফিল আপটা খুব হয়েছে জোরে, আব্বা প্রায় কান্নাকাটি করছে, থাকো আমার ছেলে যাই হোক এবার ফর্ম ফিল আপটা করেন, আমার ছেলে ফার্স্ট না করলে তার আমি আপনাকে দোষ দিব না। একবার যে আব্বা যে ফুফা তো আসিল একটা বিএনপির ভালো নেতা টাইপের, তাই একবার যে আমার ফর্ম ফিল আপ হয় আমিও পরীক্ষা দিই, পরীক্ষা দিয়ে আসলে পাশ করছি, মানে একটা সম্মানজনক পাশ না, মানে কোনো মতের সাথে।
আচ্ছা,
তো পাশ করার পরে আমি আর তারপরে আর আমার পড়ালেখা হয় নাই। তাই ইয়াবা ব্যবসা করতেছে, গাঁজাও চলতেছে, তাই আমাকে পুলিশ এখন খুব খুঁজতেছে, মানে আসলে অনেকে আছে না যে চুপে চুপে থাকা ব্যবসা করা, আমি এই জিনিসটা পারি নাই, মানে সব ছাড়াই গেছে যে অমুকের ছেলেটা আবদুল্লাহ বিন রেহান আসলে অনেক খাপ হয়ে গেছে, মানে এই চিন্তাটা আসলে কি আইসা পড়ছে, এবং পুলিশ আমার খোঁজতেছে। যখন আমার পুলিশ খোঁজতেছে, ছাদেক ভাই, আর ছাদেক ভাইও থাকতে পারে না বাড়িতে, ছাদেক ভাইয়ের এক বোনের বাড়িতে গিয়ে উঠছে ছাদেক ভাই, তখন ছাদেক ভাইয়ের বোনের মোটামুটি একটু টাকা পয়সা ছিল, এটা প্রায় 98-এর কথা, 98 শেষ, প্রায় 99-এর কথা, মানে আসলে এতদিন তো খেল নাই, ফেব্রুয়ারি হয়েছে, ওনার একটা ইয়া ছিল, ফোন ছিল, সিটি সেল ফোন ছিল, তো ওনার ফোন থেকে মাঝে মধ্যে আমি মিস কল দিতাম, নাম্বার উঠে আমি মাঝে মধ্যে মিস কল দিতাম। তো ওই সময় যারা ফোন ব্যবহার করতো খুব রেয়ার সংখ্যক ফোন ব্যবহার করতো, হয়তো মনে হয় আমার ধারণা যারা এলাকার মধ্যে 2টা, 1টা, 3টা, 4টা, আর বেশিরভাগ ফোন ডাকাতেই ব্যবহৃত, তো মিস কল দিলে আমি যদি ছেলে কণ্ঠ শুনতাম আর কথা বলতাম না, আর মেয়ে কণ্ঠ হইলে কথা বলতাম। তো এক পর্যায়ে দেয় আছে কোনো মেয়ের দেয় আছে হাজব্যান্ড ইটালি থাকে, কোনো মেয়ের হাজব্যান্ড দেয় আছে মালয়েশিয়া থাকে, কোনো হাজব্যান্ড দেয় আছে চাকরি করে, সারাদিন কথা বলতো, সন্ধ্যা আসতো না, আবার ওই সময় 7 টাকা মিনিট ছিল। তো আমি যা ইনকাম করতাম তখন, তখন চিন্তা ছিল ফোনের নেশাটা আমার খুব মারাত্মকভাবে ঢুকে গেছে, মানে এর সঙ্গে কথা বললে ঠিক আছে, তাই ওনারদের সঙ্গে এত ভালো ব্যবহার করতাম, তো আমার কাছে একটা রেকর্ডিং ও আছে, শোনানো ইচ্ছা হলে যাবে।
হ্যাঁ, আমাদের কাছে আছে, আমরা চেষ্টা করব অনুষ্ঠানের কোন একটা ফাঁকে সেটা শুনতে।
তখন আসলে ওনাদের সঙ্গে কথা বলতাম, তো ওনাদের একটা ওনাদের যে মোবাইলটা ছিল কিছুটা রেকর্ডিং করা যেত। আগের যে ফোনগুলো ছিল আসলে তত ভালো মানের ছিল না, হালকা। তাই আমি কিছু কথা ওনার দেয়াছে যে কথা বলতেছি, ওনার হাজব্যান্ড ইটালি থাকে, বলতাম আপু দাও না তোমার হাজব্যান্ডের নাম্বারটা। ওনার সঙ্গে ধরেন প্রেম আলাপি করতাম, তো এক পর্যায়ে উনি ভালো দেখা, অনেকে বলতো যে তুমি আমার সঙ্গে সারা জীবন বন্ধুত্ব রাখো, আমিও তো চাপা পারতাম যে আসলে সারা জীবন বন্ধুত্ব রাখবো। তো এই কথা বললে এক পর্যায়ে আমি যখন তাকে ফোন করে রেকর্ড করতাম কিছু, তো ওনার হাজব্যান্ডের নাম্বারটা নিয়ে ওনার হাজব্যান্ডের সঙ্গে একটা যোগাযোগের সম্পর্ক তৈরি করতাম। তো ওনার হাজব্যান্ডের সঙ্গে কথাবার্তা বলতাম, বলতাম ভাই ভালো আছেন টিনা। তো ওনাকে পরে বলতাম তোমার হাজব্যান্ডের সঙ্গে কথা বলছি, তোমার হাজব্যান্ডের কণ্ঠ এরকম এরকম, আমি তো তোমার হাজব্যান্ডকে বলে দিবো, তোমার রেকর্ডিং গুলো শুনে দিবো, তুমি যদি আমাকে 20,000-15,000 টাকা দাও তাহলে আমি আর কি তোকে শোনাবো না। জাস্ট ভালো ব্যবহার করে হঠাৎ করে তাকে ব্ল্যাকমেল করা হইতো। টাকা দিতে অক্ষম হয়েছে জানাই দিছি। এমন একটা ঘটনাই আমি আপনারা বলি, কচুয়া বাড়ি, তাই ওই মেয়েটার নাম ছিল সুরেয়া আর ছেলেটার নাম ছিল শামীম। তো এই একটা মেয়ের সঙ্গে আমি কথা বলি, ওর বাবার ফোন ছিল, ও আমাকে মিস কল দিলে আমি কল করতাম। তার মধ্যে একটা কথা বলি, এক পর্যায়ে আমি একটা সিরিসেল ফোনই কিনে নিই, এই কথা বলার সুবিধার জন্য সিরিসেল মোবাইলই কিনে নিই। তখন আমি যখন ফোন দিতাম, ও মিস কল দিত, আমি ফোন দিতাম, ও আমাকে বলতো যে আমার হাজব্যান্ড আছে, আমার হাজব্যান্ড থাকে কি হয়েছে, আমি তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চাই। তার 60 টাকা মিনিট ছিল, বুঝেন না যে 20 মিনিট কথা বললে 140 টাকা, এটা যেত মানুষের কাছে অবাক লাগতো না। আর আমি কোটিপতি পরিচয় দিতাম, এরকম সেরকম বিভিন্ন দালালি টালালি করে যান, মোটামুটি যেখান থেকেই পাইতাম চুরিদারি করে মনে কর মোবাইল আইনা বর্তমান। তোর সঙ্গে কিছু খারাপ কথা রেকর্ডিং করলাম, আমাকে কিছু করো, আসলে আমি সবকিছু কিছুটা রেকর্ডিং শুনলে হয়তো বোঝা যাইতে পারে। তাই এক পর্যায়ে ওর হাজব্যান্ডের নাম, ওদের বাসায় আমি গেছি, গেছি আর ওদের বাসাটা তো আমি পুরাই গেলে কোনটাই কি আছে, আমি যদি আপনার বাসায় যাই তাহলে তো আপনার কেউ কেউ বলে যে আমি বউয়ের বাসায় গেছি, এরকম এরকম ওনার বাসায় আছে। আপনি অবশ্যই গেছে, না গেলে তোর বলতে পারে না। তো ওনার হাজব্যান্ড একটা এনজিও তে চাকরি করতো ওই সময়, একটা বিমা কোম্পানিতে। তো আমি ওনার হাজব্যান্ডের ফোন ছিল না, উনি আমারে বললো যে একটা অফিসিয়াল নাম্বার আছে, আমার হাজব্যান্ডের সঙ্গে যোগাযোগ করতে পারবা। অফিসিয়াল যে নাম্বারটা দিছে যোগাযোগ করার জন্য, সিরিসেল নাম্বারটা দিছে যোগাযোগ করার জন্য, তখন আমি অফিসের সঙ্গে যোগাযোগ করে ওই বাইরে মানে চাইতাম, তো ওই বাইরের সঙ্গে কথাবার্তা বলতাম। তো এক পর্যায়ে আমি মেয়েরে বলি যে তুমি যদি আমাকে টাকা না দাও তাহলে তো আমি ইয়ে করবো। আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে বড় এটাই ভুল, ওই মেয়ে গর্ভবতী অবস্থায় ছিল, ঠিক আছে। আসলে তো মানুষের সঙ্গে মানুষ সরলতার সুযোগ নিয়ে আমার সঙ্গে কথা বলছে, তা আমি আসলে শোনাই দিছি। হাজব্যান্ডের ওরা টাকা দিতে রাজি হয়নি, কারণ ওরা গরিব মানুষ ছিল, ওর বাবা জাস্ট ফোনটা ব্যবহার করতো, অনেকে শখের বশত ফোন কিনছে, জাস্ট বাইরের থেকে দিছে অথবা কেউ গিফট করছে। তো আসলে আমার টাকাটা দিতে পারেনি, আমি ওর হাজব্যান্ডের শোনাই দিছি আর ওর হাজব্যান্ড ওরা ডিভোর্স দিয়ে ফেলাইছে। মানে বলে যে এই ছেলে আমার না, এই ছেলে যার সঙ্গে কথা বলছো সেই ছেলে। আসলে ও এক পর্যায়ে অনেক কান্নাকাটি করছে, তবে এরকম ভালো মেয়ে ছিল যে অনেক ফ্যামিলি হইলে তো অনেক গালাগালি করে, ঠিক আছে, গালাগালিটা করে নেই, ঠিক আছে। কোনো মানে ওর মা বাবা কেউই আমাকে কিচ্ছু করে না, বলছে ও আমার বলছে তুমি খুশি থাকলে আমি খুশি যাও, আমি সারা জীবন যদি কষ্ট করি সমস্যা নেই। তোর হাজব্যান্ড আমি পরে খবর নিয়ে দেখছি, ওর হাজব্যান্ড ওরে ডিভোর্স করে দিছে, ওর এখন ছেলেটা প্রায় 14-12 বছর হয়েছে, ও ওর বাপের বাড়ি গিয়ে থাকে, আর ওর হাজব্যান্ডের কাছে ও আর জানে কয়ে যে হাজব্যান্ড নিজের ছেলেরই অবিশ্বাস করে, আমি না হয়তো ভুল করছি তার কাছে যে কি লাভ হবে। তো এক পর্যায়ে যখন আমার পরিস্থিতি ঠিক হলো 6-7 মাসে আমার আবার শুরু হয়ে গেল ইয়া ব্যবসার, সেই নজর কসবা দিয়ে মোটামুটি আনতেছি যাইতেছি ইয়ে করতেছি।
তখন কি শুধু ইয়াবার ব্যবসায়ী করতেন নাকি সঙ্গে আরো কিছু?
মাঝে মাঝে গাঁজা টাজা আনতাম, বেচতাম, ইয়াবার করতাম, ঠিক আছে,
মোটামুটি ড্রাগস নিয়ে।
আবার মাঝে মাঝে দেখা যাচ্ছে যে এই ছোটখাটো দেখা যাচ্ছে একজনের বাইপাস ছুটি একটু করে দেন, দেওয়া হয়েছে, আচ্ছা সমস্যা নাই কালকে। তো ওনারে বলতাম, আমিও যাইতাম, সবাই সঙ্গে তো পরিচিত। আবার দেখা যাচ্ছে এলাকার মধ্যে শুরু হয়ে গেল, কার বিচার আছে, কোথায় কি কে টাকা পাইবো, ওইখানে নাক গলান শুরু হয়ে গেল। একজনে 20,000 টাকা, 10,000 টাকা, আমি অনেক টাকা লিয়ে দেবো, 50% আমার। এসব কথা কথা বললে মনে করেন না যে মোটামুটি এলাকাতে একটা পাওয়ারফুলের মতোই হয়ে গেলাম, কোথাও গেলেই আমরা নাক গলান শুরু করতাম। তো এক পর্যায়ে ইয়াবা ব্যবসা করার সময় একবার আমাকে পুলিশে ধরছিল কসবাতে। তখন পুলিশে আসলে ওরা একটু মানে আগের বার যে ধরছিল পাসপোর্টে ওরা তো থানায় নিয়ে গেছে, ওরা আর থানায় নেয় নাই, ওরা একটা রুমের মধ্যে নিয়ে আমার সঙ্গে আর সাদেক ভাইয়ের সঙ্গে ডিল করছে। আমাদের যদি এত টাকা দেয় তো আমরা ছেড়ে দেবো।
আচ্ছা, আপনাদের সঙ্গে কিছু পেয়েছিল?
হ্যাঁ পাইছিল। ওরাও আসলে বর্ডার এলাকার যেসব পুলিশ থাকে, যেসব বিডিআর থাকে, তারা কিছু কিছু এসব সঙ্গে জড়িত, না রেখে তো আর আপনি করতে পারবেন না। ওদের আবার যখন টাকা পয়সার প্রয়োজন হয় ঈদের পয়সা, মাঝে মধ্যে ওরা চেনা লোককেও ধরে ফেলায়, দেখাচ্ছে ও ধরতেছে না আরেকটা লোক দিয়ে দাঁড়াইতেছে, পরে দেখাচ্ছে ভাই আমার সঙ্গে সমস্যা নাই, ভাই মামার টামা ছাইরা দাও, ওরা ওরা নিজেরাই জাস্ট ফিটিংটা ব্যবহার করতেছে। তো এক পর্যায়ে আমাদের যা কিছু ছিল প্রায় 20,000 টাকার মতো ইয়াবা আনছিলাম, 20-21,000 টাকার মতো, এগুলো তো নিশে নিশি আমাদের তো ছাড়বেন না, থানাতে চালান করে দিবে, থানাতে চালান করে দিলে তো আরো সমস্যা। তখন ছাদেক ভাই আমারে রাইখা গেছে বাড়িতে টাকা এনে ছুড়ে, ছাদেক ভাই যে গেছে আর কোনো খবর নেই, আসতেছে না 2-3 দিনে। তো উনি প্রায় 3-4 দিন পরে আসছে। এই 3-4 দিনে আমার খুব অবর্ণনীয় কষ্ট না, দিনে দেখাচ্ছে একবেলাও খাবার দিত না ওরা, ওই ঘরের মধ্যে তালা মেরে রেখে দিত। আর আমি হচ্ছে চিৎকার করতে পারতাম না, কারণ আশেপাশে মানুষ শুনলে ওরা এরকম ভয় ভয় রেখে তো তুমি চিৎকার করবা, পরে ফিডিয়ে পুলিশের হাতে দিয়ে তুমি জানো। তো আমি এক পর্যায়ে সাদেক ভাই 6-7 দিন পরে আসলো, আইসা টাকা টুকা দিয়ে আমরা নিয়ে গেল। মানে ওই 6-7 দিনে আমি যদি ছিলাম 50 কেজি, হয়ে গেছি প্রায় 40 কেজি।
আচ্ছা,
মানে একদম পুরান অসুস্থ হয়ে গেলাম। তারপর থেকে কেয়ারফুলি থাকতাম খুব, মানে কিভাবে করা যায় কিভাবে করা যায়, মানে যাতে ধরা না পড়ি সবসময়। কি আর পুলিশ আর কাউকে বিশ্বাস হইতো না।
তখন আপনি ফিরে আসার চিন্তা করেন
না? আসলে ওই ধরনের আমার চিন্তা ছিল না, ভালো থাকি ভালো। আমার বাড়িতে দেয়া আছে খাইতো আলু ভর্তা ডাল দিয়ে ভাত, দেয়া আছে পুড়ি মাছ দিয়ে ভাত খাইতো, আমি হোটেলে খাইতাম ঘুষ দিয়ে ভাত, আবার দেয়া আছে মাঝে মধ্যে বাইর যেতাম, হঠাৎ করে বাইর যেতাম আব্বা জ্বর না থাকে, ঠিক আছে, আবার দেখতে আসি বাজারও বাইর মাছ দেয়া আছে 2,000 টের কিনে লিয়ে যেতাম, থাকতাম না, মানে জাস্ট বুঝাইতে চেষ্টা করতেছি যে আমি পারি। তা আসলে বাবা মায়ের পছন্দ তো নেই, আবার উদ্ধার দিয়ে পুকুরে ফালাই দিত। তা ভাইরা মাঝে মধ্যে কইতো আমার হায়ের সমস্যা কিটা ভাইরা না আনতে সমস্যা, কিন্তু বাবা মা আসলে ওরা তো ছোট ছিল, ওরা বুঝতে পারে নাই, কিন্তু বাবা মা তো বুঝে যে এই রাস্তাটা আসলে কত খারাপ, এখন আমি বুঝতে পারি। তখন আসলে এক পর্যায়ে আমি যখন আর তখন আর কাউকে আমার বিশ্বাস হলো না, যে পুলিশে যেহেতু এরকম করতে পারলো না, আর কাউকে আমার মানে আর কোন ধরনের যে বিশ্বাসযোগ্যতা এটা আমার কি কখনই এটা আর হইল না, কাউকে নিয়ে যে কোনো মানে খুব কেয়ারফুলি থাকতাম। তো একবার যে ওনার সঙ্গে চলতে চলতে তো আরো অনেকের সঙ্গে পরিচয় হয়েছে, কসবার একটা লোক ওনার সঙ্গে আমার পরিচয়, ওনার নাম রনি ছিল, ইয়াসিন আরাফাত রনি ছিল। তো ওই রনি ভাই করে বলতে রাখতো, উনি আমার বলতো স্যার কি ব্যবসা ব্যবসা করা, আমরা বাড়ি ঘর করে লাইছি। আসলে ওনার একটা 3-তলা বাড়ি ছিল, নামটা বলা ঠিক হয়নি, তারপর আমি ফসকে বলে ফেলাইলাম। তাই উনি আমার বললো যে ড্রাগের ভালো ব্যবসা করো, ঠিক আছে, হিরোইনের ব্যবসা করো, তুমি একটা ভালো কিছু করতে পারবা।
আচ্ছা, ইয়াবা থেকে এবার আপনাকে হিরোইনের
চিন্তা গেল। এখন উনি আমাদের যে প্রসেস দেখাইছে, আমার চিন্তা হলো যে আমি যদি এক মাস ঠিক মতো হিরোইনের ব্যবসা করি তো আমি মানে ঢাকা শহরে 2-3টা বাড়ি করে ফেলাইতে পারবো। কিন্তু এই চিন্তাটা প্রথম থাকে, যখন আবার টাকা ইনকাম হয় তখন আবার ফুর্তি টুর্তিতে জাস্ট চলে যায় টাকাগুলো, মানে আর ধরে রাখতে পারি না। তখন উনি বললাম, ওনার সঙ্গে আমি যোগাযোগ করতাম, কসবাতে গিয়া যাইতাম, ওনার বাসায় যাইতাম, ভাই আইসি মানে বড় বড় গি সালাম টালাম করতাম, ঠিক আছে, যাতে ভাই একটা সুযোগ দেন আপনারা অনেক, ঠিক আছে, আমাকে একটা সুযোগ দিয়ে দেখেন না। ওনারা তো চিন্তাই আছে যে সুযোগ দেওয়ার জন্য, আমি তখন আর এটা বুঝতাম না যে ওনারা তো চাই আমাদের মতো লোক একজন দুজনকে পাইয়া তাদেরকে ব্যবহার করে ওনারা ব্যবসা করতে। তুমি আমাকে একদিন ছোট্ট একটা মানে ময়দার বস্তার প্যাকেটের মতো দেখলো যে এতো হিরোইন। তা আমি তো ইয়াবা ব্যবসা যখনই করি তখনই অনেকে ইয়া সেবন করতো, আমি বুঝতাম ব্যাপারটা, তা জাস্ট আমি কখনো খাইনি। তখন ওনার কাছ থেকে আইসা অনেকে নিত, ঠিক আছে, দেখতাম যে শুয়ের আগা দিয়ে মাইফা মাইফা বিক্রি করে, অনেক রুটি হিসাবে বিক্রি করে, এক রুটি দুই রুটি এরকম ভাবে কিনতেছে নিতেছে, আমার কাছ থেকে মানে আজব ব্যাপার হয়ে গেল যে আসলে এত দাম, ঠিক আছে, এই জিনিসটা। তখন আমার চিন্তা হলো যে কোথা থেকে আনেন কি আনেন, মানে উনি বলতেছে তাই তুমি থাকো আমি তোমার নিয়ে কালকে এক জায়গায় যাবো। আমি কক্সবাজার কখনো যাই নাই, সেই আপনার গেছেন কিনা জানি না, কক্সবাজারের রামু একটা জায়গা আছে প্রায় মারানামনে বর্ডারে কাছে এলাকা, রামের থেকেও যাইতো আরো 30-40 টাকা ভাড়া।
আচ্ছা,
ওইখানে প্রায় খুবই পাহাড় আসলে, মানে বলতে কি বিডিআর বিএসআর বিডিআর এবং রাখাইনের যে ইয়াগুলা মায়ানমারের যে পাহাড়াদের গুলা দেখাই যায় না, মানে খুব কম দেখা যায়। দেখাচ্ছে ওরা পাহাড়ের পরে গিয়ে ওই রাখাইনদের সঙ্গে দেখাচ্ছে ওই দেশে যারা ওই দেশ ও আশেপাশে বর্ডার এলাকায় কিছুটা বাংলা চলে মোটামুটি মুসলমানই
মায়ানমারে।
হ্যাঁ মায়ানমারে একদম পাশাপাশি বর্ডার বাংলাদেশের বর্ডারের পাশাপাশি, ভিতরে আবার কিন্তু আবার বাংলা চলতেছে না। তবে আমি একটা জিনিস দেখলাম ওই দেশে, আবার যে জিনিসটা দেখলাম যে এক কেজি চাল আপনার 1000 টাকার সদ, বদলি যারা মনি দেয় তারা 1000 টাকার সদ, মানে টাকার কোনো মূল্য নাই, কচু ছড়া 300 টাকার সদ, ঠিক আছে এরকম ভাবে মানে দেখলাম। তো নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে প্রথম দিন কি নইছে না নইছে আমি বুঝতে পারিনি, প্রথম দিন চলে আসলাম, আমার কাছ থেকে এখন আরো উৎসাহ এবং কৌতূহল লেগে গেল। আর এত দূরে জানি করে গেছে পাহাড় এলাকা দেখা মানে অনেক বেশি, আবার কক্সবাজার ঘুরে নিয়ে আসছে। রাত্রে আমি একটা হোটেলে ছিলাম, ভালো মানে একটা হোটেলে, মোটেল লাবণীতে, হয়তো যারা গেছে তারা হয়তো চিনতে পারবে। তো হোটেলে টোটেলে থেকে মানে হোটেলের এত সুন্দর পরিবেশ দেখা তো আমার পুরা ইয়ে হয়ে গেল। তখন হিরোইন গুলা আমি এভাবে 2-3 বার গেলাম, ঠিক আছে ওরা আবার কি করতো আমার পিছনে একজন লোক লাগাই দিত, আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি বা কাউকে খবর দিচ্ছি না না দিচ্ছি, রনি ভাই লাগাই দিত। আমি তো আর বাড়িতে আমার তেমন কোন যোগাযোগ নেই, মাঝে মধ্যে আইতাম প্যান্ট শার্ট পরে দেখা করে চলে যেতাম না, ঠিক আছে অনেক সময় দূরে থেকে আরেকজনের লোক কথা কয়ে যাইতাম না, তার মায় হন তো, ঠিক আছে মানে এরা এলাকার বাপ লাগানোর জন্য আষ্ট মূলত আবার চলে যেতাম, অনেক চা বিস্কুট খেয়ে যেতাম গরম ভাত ফাউক না ফাউক এই জিনিসটা, মানে এখন বুঝি যে আসলে কত ভুল করছি। তো এক পর্যায়ে যখন আমি এই রোড দিয়া আসলে আমি 3টা রোড ব্যবহার হইতো আনার জন্য, একটা হচ্ছে রামু আর একটা হচ্ছে টেকনাম যাইতে, আর রামুর মানে কক্সবাজার থেকে টেকনাম যাইতে আরেকটা রোড আছে উখিয়া, আর একটা টেকনাম ব্যবহার হইতো, এই 3টা রোড ব্যবহার হইতো, তবে উখিয়া দিয়া সবচেয়ে বেশি আনা হইতো। তাই ঢাকারই একজন প্রখ্যাত ব্যবসায়ী, হোটেল ব্যবসায়ী, উনিও আমার কাছ থেকে নিয়ে ইয়াবা সেবন করতো, আসলে আমি নামটা বলতে চাই না, খুব বড় এক ধরনের ব্যবসায়ী ছিল। তাই প্রায় তাই ইয়াবা যখন ছেড়ে দিলাম, গাঁজা যখন ছেড়ে দিলাম, হিরোইনের ব্যবসা ধরলাম, ঢাকাতে একবার হিরোইন নিয়ে এসে ধরা পড়ে গেছি।
আচ্ছা কত সালের?
এটা প্রায় 2002 সালের ঘটনা।
আচ্ছা কি পরিমাণ হিরোইন ছিল আপনার কাছে?
হিরোইন ছিল বলতে প্রায় 2 পাউন্ডের মতো হিরোইন ছিল,
2 পাউন্ড,
হ্যাঁ 2 পাউন্ডের মতো হিরোইন ছিল, যার মূল্য প্রায় 20-22 লক্ষ টাকার মতো ছিল। আমি আবার আইনা খুচরা বিক্রি করতাম না, ঢাকা এক বড় ব্যবসায়ীকে দেওয়া হইতো, ওনারা আবার কাস্টমার, জাস্ট আমি মাধ্যম, মানে আমাকে জাস্ট কামলা হিসেবে রাখতো, একটা চালান নিয়ে গেলে দেশে 3000-4000 টাকা দিত, বলতো ঘুরো খাওয়ার খাও সমস্যা নাই, যেখানে ইচ্ছা সেখানে যাও, মানে এটা ব্যবহার করতো, মানে ওরা জাস্ট আমাকে দিয়ে কি ব্যবসাটা চাঙ্গা করে নিছে। তো এক পর্যায়ে আসলে আমি যখন ধরা পড়ে যাই তখন কেন্দ্রীয় কারাগারে আমার নিয়ে যায়। তাই কুমিল্লা কারাগার কি, কেন্দ্রীয় কারাগারে যদি কোনো ভালো মানুষ যায় বা কোনো খারাপ মানুষই যায়, সে যদি প্রথম যায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে, তার আসলে মানে মুভমেন্ট ঠিক থাকবে না, এত মানুষের হেস্তের এত কিছু, ঠিক আছে আর যেখানে শোয় মানে একটা যে শুইলে একটা মোড়া দেবে সেই জায়গাটা পর্যন্ত কেন্দ্রীয় কারাগারে ছিল না। আর এখন তো অনেক বড় করছে, তখন আসলে আর মশার উৎপাত অনেক বেশি, মানুষের মশাই কি ধ্বংস করে ফেলায়। কেন্দ্রীয় কারাগারের কি দু একটা ঘটনা বলি, কারাগারে গিয়া যখন অনেক অনেকের সঙ্গে তো গেছি আর অনেকের চিনে ফেলাইছে যে উমুকে উমুকের সঙ্গে চলতাম ধরা পড়ছে। তো এক পর্যায়ে যখন আমার এগুলো শুনলো কিচ্ছা কাহিনী বসে না বলে বলতে বলতে, তখন যখন শুনলো অনেকের সঙ্গে খুব ভালো সম্পর্ক হয়ে গেল, তাই কেন্দ্রীয় কারাগারে যারা ম্যাট তাদের সঙ্গে এক পর্যায়ে খুব মানে ভালো রিলেশন হয়েছে, দেখাচ্ছে আইনার শোল টিপাইতাম, এই শোল্ডার টিপাতে, ঠিক আছে কেন্দ্রীয় কারাগারে প্রায় 3 মাসের মতো ছিলাম। তারপর আমাকে জামিন নেবে না নেবে না আমার ফ্যামিলির থেকে 3 মাসের প্রায় 17 দিন পরে জানছে, তখন আমার ফুফু আমার সব আত্মীয় স্বজন মানে আমার বাবা তো রাজি না আমাকে আর জামিন নেবে না, ওরা খুব ইয়ে করে আমাকে প্রায় মেলা টাকায় আমাকে জামিন নেওয়াইছে।
সেই ফুপু যে ফুপুর,
হ্যাঁ যে আমার প্রায় 4টা ফুপু আসলে মোটামুটি ভালো বিয়েছে, সবাই মিলে চেষ্টা করি জামিনটা নেওয়াইছে, মানে কানা ধরাইছে কোরআন শরীফ ধরাইছে তুই আর এই কাজ করবি নি, মসজিদে নেওয়াইছে কত মাজারও নেওয়াইছে, বাংলাদেশে যত মাজার আছে শাহজালাল শাহফরান যত মাজার আছে নেওয়াইছে, মানে নেওয়া মানে কিন্তু আমার আর সেটাই নেওয়াইছে, দেখাচ্ছে নেওয়া পর্যন্তই ঠিক, হ্যাঁ ভালো জানো 22 তাইলে আবার চলে যেতাম আরেকদিকে, ওই ধরনের চিন্তা ছিল না। তো এক পর্যায়ে হিরোইন আনতে গেছি, যাওয়ার পরে আমার এবার চালান হয়েছে যশোর, কিন্তু ওরা আসলে আমার সঙ্গে চিট করছে, যশোর নিয়ে আমার ইন্ডিয়ার দালালের কাছে বিক্রি করে দিচ্ছে।
মানে ব্যাপারটা বুঝলাম না, এটা আপনার ওই যে কসবা ব্রাহ্মণবাড়িয়ার যে রনি সে আপনাকে পাঠালো যশোরে?
যশোরে মানে আমি কিছু অল্প সংখ্যক হাফ পাউন্ডের মতো হিরোইন নিয়ে পাঠাচ্ছিল যশোরে একটা লোকের কাছে, তখন আসলে এত চেক ছিল না, হিরোইন গুলো নেওয়া হয়েছিল জুতার পাদল তলায়, ঠিক আছে, আর ফুটফুটের চেহারা ছিল তো কেউ আসলে সন্দেহ করতো না, এই ধরনের সন্দেহটা ছিল না কারো কাছে। তখন আমি যখন বর্ডারের কাছাকাছি এলাকা যাই, তোরা আসলে আমি তো ইন্ডিয়ার বর্ডারটা তেমন চিনতাম না, মানে কিভাবে বর্ডার, আর যশোরে এখনো মনে হয় কাটাতারের বেড়া নাই, এই খাল কাটা রয়েছে মাঝে মধ্যে রাস্তা, ওরা আমাকে সন্ধ্যার সময় নিতে নিতে ইন্ডিয়া এক লোকের কাছে আমার কি বিক্রি করে দেয়, আমি কিন্তু তখনও বুঝিনি, যখন ওই লোকটার কাছে দেয় আমার রাতে খাবার দাবার খাওয়াইছে, সকালবেলা বলে আমরা এক জায়গায় যাব। এটা 2002 সালের প্রায় মার্চের 19 তারিখ ঘটনাটা, তখন আমি বললাম কোথায়, তখন আমার বলতেছে চলো, তখন আমি তো আর বাংলাদেশের ট্রেন দেখছি তেলে চলে, ওই দেশের ট্রেন গিয়ে দেখি যে আপনার ওই দেশে বাংলাদেশে এখন কিছু কিছু বাস আছে হ্যান্ডেল আছে দাঁড়ায় থাকার জন্য ধরা, বাংলাদেশের ট্রেন কিন্তু এরকম ছিল না, ওই দেশের ট্রেন গুলাতে ওই দেশের মাধ্যম তো ট্রেন দেখা যাচ্ছে যে হ্যান্ডেল আলা ট্রেন, তো আমি কইলাম কি রে কোন দেশে এলাম না যশোরে এরকম ব্যবস্থা, পরে আমি তো লেখাপড়া কিছুটা জানতাম, পয়লা দেখি যে আপনার ইন্ডিয়ার লেখা আছে সুরভি স্টেশন একটা স্টেশনের নাম, ঠিক আছে, তখন আমি তো মাথা ইয়ে হয়ে গেল, আমি ভাইকুণ্ডা লিয়ে যেতেছি কার সমস্যা নেই, আমার বাসা কলকাতাতে গুলবা টুলবা, ঠিক আছে, তো আমি তখনও বুঝতে পারিনি বিক্রি করে দিছে। তো এক পর্যায়ে যখন ট্রেন ছাড়া দিছে কানেক্টেড ট্রেন, মানে খুব স্পিডে চলে, যা যখন মানে চলে তখন আসলে কেউ আর উঠতে পারবে না, মানে এত স্পিডে। তা কলকাতাতে আসলে দুইটা রেল স্টেশন, আমি আসলে শিয়ালদা রেল স্টেশন বলতে পারতাম না, দিয়াশলাই বলতাম, তাই দিয়াশলাই দিয়াশলাই করতাম, শিয়ালদা বলতে পারতাম না, তো ওইখানে নামলো, নামার পরে ওনার এক আত্মীয় বাসা না কি বাসা গেলাম, যাওয়ার পরে আমরা বলতেছে গোসল টোসল করো খাবার দাবার খাও, খাবার দাবার খাওয়ার পরে উনি আসলে আমার বিভিন্ন কথাবার্তা বলে ঘুরা এই জায়গায় সেই জায়গায়, মানে আমার জাস্ট আমার মন মনে ঈশ্বরটাকে সেই দেশের সঙ্গে মিশানোর জন্য আমার সেই বিভিন্ন জায়গায় ঘুরাইছে, বিভিন্ন জায়গায় খাওয়াইছে, হোটেলে রেখেছে, বিভিন্ন ডিস্কোতে গেছে। তবে আরেকটা জিনিস আমি ইনফর্ম করি, বাংলাদেশে যেমন কোথাও মদ পাওয়া যায় না ওপেনলি, কোথাও ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় না, ওই দেশে মানে মদটা অ্যাভেলেবেল, বাংলাদেশে যেমন একটা মুদি দোকান যেখানে সেখানে থাকে, ওই দেশে একটা মদের দোকান কি যেখানে সেখানেই থাকতেছে,
আচ্ছা,
মানে এক ধরনের একটা মানে প্রতিনিয়তই এটা মানে হইতেছে, ছোট ছোট প্রলোভন খাইতেছে। তো এক পর্যায়ে উনি আমার খানা শেখায়, তো ওনার এখানে থাকতেছে।
আপনি যিনি পাঠিয়েছেন তার সঙ্গে এর মধ্যে যোগাযোগ করতে পারেননি?
আমি গেলে আর কিভাবে যোগাযোগ করবো,
মোবাইল ফোনে?
না না না, আসলে যোগাযোগ করতে পারিনি কারো সঙ্গে, যোগাযোগ করতে পারিনি, শুধু আমার আমার এক ফুফাতো ভাইয়ের নাম্বার আমার মুখাস্থ ছিল গ্রামীণ ফোনের, তো ওনাকে চিন্তা করতাম যে যোগাযোগ করবো, আবার চিন্তা করলাম না যোগাযোগ করবো না, মানে এই ধরনের একটা হেজিটেশনে ছিলাম। তো উনি আসলে মানে আমাকে বুঝাতে চাইতেছে যে আমরা যে লাইনে আছি তুমিও সেই লাইনে থাকো, মানে উনি আসলে উনি আবার নিয়ে আরেকজনকে আরেকজনের কাছে আমাকে মানে হস্তান্তর করছে, স্যার এরকম এরকম আনছি সমস্যা নেই আপনার। তাই গেলাম আর দেখলাম যে এরকম অফিস আদালতের মতোই, ঠিক আছে, খালি বৈশে বৈশে আমার খাওয়াইতেছে এক মাসের মতো খাবার দাবার খাওয়াইতেছে টাওয়াইতেছে। তারপর আস্তে আস্তে জানলাম যে ওনারা আসলে কিডন্যাপের সঙ্গে জড়িত, যে একটা কিডন্যাপ টিডন্যাপ করে ছোটখাটো, তেমন আসলে বেশি বড় ধরনের ডন না, মধ্যম ধরনের কিছু কিছু ছাত্রাই আছে না, ছোট একটা বাচ্চারা আনলো 10 লাখ 15 লাখ বা 20 লাখ টাকা চাইলো তারপর ছেড়ে দিল। তো ওনারা আসলে কলকাতা থাকতো না, ওনারা আসলে বর্ধমান, ওনাদের ইয়াটা ছিল আড্ডাটা বেশি ছিল, তো বর্ধমানের থেকে বিভিন্ন দেশে কলকাতার বড় বড় শহরে বা বিভিন্ন জায়গায় গিয়ে ওনারা দেখা গেছে ওনাদের কাজগুলো করত। তো আসলে আমার যখন ওই দেশে গেলাম, ওই দেশে আবার তখন একটা জিনিস দেখলাম যে 2000 সালে হাফ রুপিয়া ছিল চা, 2002 এর দিকে মানে হাফ রুপিয়া ছিল চা, 1 টাকা হইলে পোয়ারোটা সহ বাজি টাজি সহ খাইতে পারত, 5 টাকা কেজি দুধ ছিল, 5 রুপিয়ার মানে দুধ ছিল, মানে খুবই সস্তা, মানে আলুর রুপিয়া ছিল 1 রুপিয়া, মানে যা বলার মতো না, এগুলো দেখা দেয় আছে, চুল চুল ছোট করতাম 4 রুপিয়া 5 রুপিয়া দিতাম, খুব ভালো করে চুল ছোট করতো, ঠিক আছে, আর যা ফলের কোনো মানে কোনো ধরনের ইয়ে নেই, দেখাচ্ছে 100 লিচু 100 লিচু, ঠিক আছে, ওরা আমরা যেমন সবাই ওরা সৎ বলতো, দেখাচ্ছে 25 রুপিয়া 27 রুপিয়া এরকমভাবে বিক্রি করতো ডেকে ডেকে। তো ওনাদের সঙ্গে খাইতেছে থাকতেছে, তো ওনারা একদিন আমার নিয়ে গেল এক জায়গায় যাবে, তো আমি বললাম কোথায়, তাই বলো সমস্যা নাই
ততদিনে কি আপনি বুঝতে পেরেছেন?
হ্যাঁ, আমি বুঝতে পারছি যে ওরা, আমারও খুব ইচ্ছা, আমি করবো এখন। ঠিক আছে, এখন তো আর কল ইন্ডিয়ায় করছি, বিদেশ কোন সমস্যা নেই, দেশের লোক কিছু করতে, আর বাইরা কি না করতেছে আমার লেগে, আমি বিপদে পড়লে তো এরাই দৌড়ে যাবো। মানে আসলে ওদের এখানে থাকলে এরকমটাই বোঝা যায়, আসলে কেউ যদি বাড়িয়ে যায় তাহলে বুঝতে পারবে যে আসলে তাকে তারাই রোড মাধ্যম হিসাবে কি ব্যবহার করছে। তখন আসলে আমি এক পর্যায়ে তাদের এখানে থাকলাম, তারা আসলে আমাকে নিয়ে গেল আপনার পাটনা করে একটা জায়গার নাম আছে পাটনাতে, ওইখানে মোটামুটি হালকা বাংলা আর বেশিরভাগই হিন্দি, আমি হিন্দিটা তেমন বুঝতাম না, মানে হালকা হালকা বুঝতাম, ধরেন যে কিতনা জায়গা, কিতনা খায়গা, মুস্কে কে বলেগা, ঠিক আছে, জাস্ট কিছু কিছু হিন্দি কথা বুঝতে পারতাম। তোরা কি বলতেছে আমি বুঝতেছি, তোরা বলতেছে যে একটা স্কুল শিক্ষকের বাচ্চার মেয়ের অপহরণ করতে হবে, মাস্টারের মেয়েকে।
আচ্ছা,
তাই আমাকে বললো যে তুমি জাস্ট ওই জায়গায় যাইবা। তখন আমি আসলে হিন্দি কথা বুঝতাম না, প্রথম দিন আমি আর পারলাম না ওনাদের সঙ্গে ইয়ে করে, ওনারা আমাকে যেভাবে পাঠাইছে আরেকজন তো পিছনে দিছে যে আমি কোনো তথ্য ইয়ে ক্রিয়া করি কিনা, মানে আমাকে শেখানো হচ্ছে, তো দেখে যে আমার তারা রোড টোড চিনে হলো না, আর আমি দেখাচ্ছে বাংলাদেশে না ঘুরছি, ইন্ডিয়ার তো দেখাচ্ছে গাছপালা বেশি, এদিক সেদিক চাইতাম বেশি। তো প্রথম দিন আমাকে হঠাৎ করে ওই পিছনের লোক থেকে বলছে তুমি চলে যাও, তোমার দরকার নেই, ঠিক আছে। আমি ওই লোকটারে চিনতে পারলাম, মানে পরিচয় দিল যে আমিও তোমার সঙ্গে লোক, তুমি যাও না আমি যাই। এক পর্যায়ে আমি যখন পারলাম না, পর থেকে তারা আমাদের চেষ্টা করতেছে হিন্দি কথা শেখানোর জন্য, হিন্দি যে যদিও না শিখো তুমি যাতে বুঝতে পারো। যেমনটা ধরেন যে আজমির সে দিল্লি সে আর উদ্দানাফা আর সে যায়, মানে আজমির দিল্লি কি, এখন উদ্দানাফা তুফান কি, এক্সপ্রেস কি, ট্রেনের ট্রেনটা কি, চলে যাবে, মানে এই ধরনের দিয়ে বিভিন্ন কথা কথা বলে কি বুঝাইতে চেষ্টা করতো, যাতে কেউ বললে তুমি কি আন্তপক্ষে কিছুটা বুঝতে পারো। তোরা আর ওরা বিভিন্ন জায়গায় আসলে এরকম অপারেশন করতো, মেয়ে আনতো ধরে আইনা দেয় আছে 10 লাখ 5 লাখ এরকম ইয়ে করতো, মুক্তিবন্দীদের ছাড়তো, অনেককে মেরেও ফেলতো। ঠিক আছে, মুর্শিদাবাদ যেখানে নবাব সিরাজউদ্দৌলার এলাকা, তো ওই জায়গাটা খুব দর্শনার্থী, দেখা গেছে যে একটা 5 টাকার মোমবাতির আলোতে দেখা গেছে প্রায় 1.5 লাখ লোক দেখতে পারবে, মানে মোমবাতিটার চতুর সাইডে আতসি কাজ ব্যবহার করা হয়তো যাতে আলোটা ছড়ানো হয়, অনেক বড় বড় কড়াই, অনেকে দেখতে হয়তো রাজপ্রাসাদ গুলা। তো এখানে নিশ্চয়ই আপনার দেখা গেছে যে ছোট বাচ্চাদের নিয়ে আসতো বাবা মার সঙ্গে আসলে, তো অনেক দর্শনার্থী থাকলে কিন্তু এখানে বাচ্চাটা এদিক সেদিক যাওয়াটা কি একটা ওয়ান টাইম ব্যাপার ছিল। আর অনেক বড় এরিয়া, তো কেউ যদি হারায় যায় তারা মিনিমাম 1-2 ঘন্টায় কি খুঁজা বের করা যাইতো না। তো এক পর্যায়ে আমাকে এরকম একটা কাজ দিল, তা আমি আসলে প্রথম দিন সফল হয়েছি, বলছে একটা বাচ্চা, আসলে বলতে বলতে আমি কথা বলতেছি তার মাঝে বাচ্চারা হাঁটাইতে হাঁটাতে নিয়ে এসে পড়ছে। ওনারাও বলতে পারতেন, আমার চিন্তাই ছিল না যে আমি ধরা পড়লে মায়ের খাবো বা ধরা পড়লে এই হবো, মানে এই ধরনের ছিল না। আসলে ধরুন ওনার আসলে বাহবা দিতে শুরু করলো, না পড়লো তো ওনাদের কাছ থেকে প্রায় কত টাকা ডিল করছে আমি তখন আসলে সঠিকভাবে।
কেমন করে আপনি বাচ্চাটাকে আপনার আয়ত্তে নিয়ে আসলেন?
আসলে ছোট বাচ্চারা কিন্তু যার তার কাছেই যায়, যখন বাবা মা ছবি তোলার থাকে, যদি 3-4টা বাচ্চা থাকে দেখাচ্ছে যে একটা বাচ্চার প্রতি কিন্তু তারা হারায় ফেলায়, দেখাচ্ছে একটা বাচ্চারা কোলে নিচ্ছে আরেকটা হাতে নিতেছে ছবি উঠাইতেছে, এক ধরনের একটা ব্যস্ততার মধ্যে থাকে, আর ব্যস্ততম জায়গাগুলো কিন্তু ঠিক এরকমই।
মোট কথা যে হাত ছেড়ে দেওয়া কোনো বাচ্চা পেলে আপনারা টার্গেট করতেন?
হ্যাঁ, টার্গেট করতাম, মানে যেই হোক, এভরিথিং যেই হোক টার্গেটটা ছিল। অনেক ডনদের চিন্তা, মানে যারা আসলে বড় বড় ডন, তাদের কিছু কিছু যারা তার চেয়ে বড় লেভেলের ডন, আমি হয়তো তাই সেখানে যাওয়ার হয়তো সুযোগ হয় নাই, তাদের চিন্তা হয়েছে যে কোন মন্ত্রী মিনিস্টার বা বড় বড় ব্যবসায়ী তুলে ধরার জন্য, আর যারা তার চেয়ে ছোট মানে তাদের নেতৃত্বে চলতো, তাদের চিন্তা হইতো যে মোটামুটি কাউকে গ্রেপ্তার করতে পারলি বা তাদের আনতে পারলি চলতো। তো ওদের আর এরকম বড় টার্গেট ছিল না, কারণ বড় টার্গেট করতে গেলে বড় বাজেট প্রয়োজন হয়, গাড়ি ঘোড়ার প্রয়োজন হয় সবকিছুরই। ঠিক আছে, ওদেরও গাড়ি টাড়ি আছে, বড় লোকের ঘর সঙ্গে হাত থাকতে হয়, কারণ যদি সরকারি কোনো কর্মকর্তা জড়িত না থাকে আপনি কখনই কি কিছু সম্ভব না, পুলিশের তা ওনারাই জানাই দেয়, আর আপনাদের দরতা আসতেছে আপনার এখান থেকে সরেন। আসলে মোটামুটি থানাটানো ম্যানেজ করা ছিল। তাছাড়াও আমি বাচ্চাটাকে বাইর হয়ে নিয়ে আসি, তো বাইর করে নিয়ে আসার পরে ওরা বাচ্চাটাকে নিয়ে যায়, আপনার বাচ্চাটাকে বর্ধমান আর রাখে নাই, নিয়ে আসছে আসানসোলে। তার মধ্যে আমি আপনার সবচেয়ে একটা কথা বলি, কোন এক সময় কিন্তু কলকাতা ইন্ডিয়ার রাজধানী ছিল, যার কারণে কলকাতাতে এখনো কিছু কিছু পুরান কিছু মানে দর্শনার্থীর জায়গা আছে, যেগুলো দেশে অনেক মানুষও যায়নি। আর সবচেয়ে বড় কথা কি, ইন্ডিয়াতে যে অনুযায়ী জায়গা সে অনেক খাবার, মানে খাবার তো অনেক নষ্ট হয়, মানে বাংলাদেশে যেমন একটা হাহাকার পড়ে থাকে ওই দেশে এরকম থাকে না। দেশে এক জায়গায় তরমুজের বাগান হইতেছে, মানে শুধু তরমুজ আর তরমুজ বিচারি সালের মতো, মানে এরকম সব খাবার কে অপ্রতুল ছিল। তো আমি যখন ওনাকে নিয়ে আসি, তো ওনারা আসলে কয়টা ডিল করছে আমি ওই বিষয়টা জানতাম না। এক পর্যায়ে মানে ওনারা আমার কাপড় চোপড় আরো আধুনিক হইলো, খাবার দাবার মানে সবকিছু বলতে গিয়ে এখন হোটেল টোটেলও থাকি কলকাতার দেশে, ভালো ভালো হোটেলে থাকতাম ঘুমাইতাম বিভিন্ন সময়। ফোন আসতো ওই সময় রিলায়েন্স করে একটা ফোন আছে ইন্ডিয়াতে, রিলায়েন্স, তারপর ভোডাফোন, এয়ারটেল, রিলায়েন্স এর একটা সিম, একটা মোবাইল আমাকে দেওয়া হইলো আমাকে আমার সঙ্গে যোগাযোগ করার জন্য।
আচ্ছা, ওরা ওই দিন পর্যন্ত কতদিন হয়েছে আপনি ইন্ডিয়াতে থাকছেন?
প্রায় চার মাসের মতো, প্রায় 2002 সালের লাস্ট পর্যায়ে কিন্তু এই ঘটনাগুলো।
আচ্ছা আচ্ছা,
তা আমার সঙ্গে যোগাযোগ করতে আছে, যোগাযোগ করে বিভিন্ন জায়গায় পাঠায়, আমি ঘুরি টুরি, টাকা শেষ হয়ে গেলে ভাই টাকা তো শেষ হয়ে গেছে, এই এত টাকা শেষ করো, ঠিক আছে বুঝোনা।
আপনাকে কেমন টাকা পয়সা দিত?
দিত যখন যা চাইতাম দিত, আমার যা লাগতো দিতাম। তাই এক পর্যায়ে আমি ওদের কাছ থেকে চলি, এরকম ভাবে করতেছি, অপহরণ করতেছি, এক পর্যায়ে ভালো পর্যায়ে চলে যাই, ঠিক আছে। তবে ওনাদের সঙ্গে এখানে গিয়ে ওনারা আবার আরেকটা ব্যবসা করতো, শুটারের ব্যবসাটাও মূলত করতো। মানে বিভিন্ন অস্ত্র টস্ত্র ব্যবসাও করতো এই ফাঁকে ফাঁকে। অস্ত্র ব্যবসাটা বলতে কি, ওনারা ওনাদের আবার আরেকটা লাইসেন্সের দোকান ছিল, মানে ওটা ছিল স্যাম্পল, দেশে পোস্ট অফিস করে দিত অমুক জায়গায় লাইসেন্সের দোকানে, তো শুটার বিক্রি করতে পারে। দেখাচ্ছে যারা ভালো তারা সরকারি লোক, তারা না ফোন দিত, ভাই আপনি আমার একটা পিস্তল দেন, সরকারি কাগজপত্র দেখে নিত, অনেকে ফোন দিত না ভাই পারবেন কিনা এখন।
আচ্ছা
হ্যাঁ, এরকম মাধ্যম ধরে ওরা আবার বিক্রি করতো, দেখাচ্ছে 20,000 টাকার পিস্তল 30,000, 40,000, 50,000 দিয়ে বিক্রি করতো।
তাদের এমনি একটা লাইসেন্সকৃত অস্ত্রের দোকান ছিল,
মানে আরেকটা ছিল অবৈধ।
আচ্ছা আচ্ছা,
এই দুইটা ব্যবসা তো অনেক ক্রাইমের সঙ্গে, তার মধ্যে ছোট্ট একটা ক্রাইমের ঘটনা বলি। এক হাবলা কিছু ছেলে আছে না, দেশে বাচ্চা প্রথম জন্মগ্রহণ করছে, বাবা মা খুব ভালোবাসে, অনেক টাকা পয়সা আছে, হাজার হাজার টাকা ডাক্তারের দিয়েও কি ভালো করতে পারতেছে না, তাদের প্রতি কিন্তু অনেক মায়া থাকে বাবা মার। এরকম একটা ছেলেকে কিডন্যাপ করে আনছিল, মোটামুটি হাবলা, বেশি পাগল টাইপের না, কিছু বুঝে যেদিকে চলতেছে, মানে জাস্ট একটা
প্রতিবন্ধকতা
আমি জানতে পারি যে আসলে কত টাকা ড্রিল হয়। ড্রিলটা বলতে এরকম হয় যে ফোন করে, ফোন করা পরে, আর তার মধ্যে আমি একটা বলি, আমাকে যে সিমটা দিছিল আমার সিমের কাগজপত্র হয়েছে আরেকজনের নামে, ওরা ওই দেশের যে ন্যাশনাল আইডি, ওই দেশের আইডি গুলা, ওই দেশের কেউ মানে মানুষ ফটোকপি করতে আসে না, মানুষ ফ্যাক্স করতে আসে না, ওইখান থেকে একটা আইডি কার্ড নিয়ে আসে, ওর নামে ওর ছবিতে দেখা গেছে যে ইয়াটা করে আপনার সিমটা কাগজপত্র করে, অথবা কোনো বড় ব্যবসায়ীদের নামে করে, যাতে পরবর্তীতে কিছু হলে ওই ব্যবসায়ীরা ধরে, ওরা যাতে ধরা ছোঁয়ার বাইরে থাকে। মানে ওরা আসলে অনেক ধরনের পন্থাই কি অবলম্বন করত, আমরা হয়তো এত কিছু জানতাম না, পরে আস্তে আস্তে জানছি। যখন আমি এদের ওই হাবলা ছেলেটারে নিয়ে আসলাম, হাবলা ছেলেটারে নিয়ে আসার পরে তখন ওরা আসলো, হাবলা ছেলেটাতে প্রায় 15,80,000 রুপিয়ার মতো নিছে, মানে খুব ভালো একটা বড় পেমেন্টই নিছে। খুব মানে পেমেন্টটা নেওয়ার পরে ওরা আসলে পেমেন্টটা এভাবে নেয়, হয়তো আপনার টাকার ব্যাগ বা কোথাও রেখে দিয়ে যাবেন, টাকার ব্যাগটা একটা নিয়ে যাবো, যদি নিরাপদে টাকাটা স্থানে যায় তাহলে ওরা আপনার ছেলের এক জায়গায় রাইখা ফোন করে দিব যে আপনার ছেলে অমুক জায়গায় আছে। আবার এমনও পরিস্থিতি হয়ে যাচ্ছে টাকাটা নিতেছে, দেখা গেছে যে দিতে পারতেছে না ছেলেটাকে রাইখা দিয়ে আসছে বা ধরা পড়ে যাবে, ছেলেটাকে মাইরেও দেয়। অনেক সময় এরকমটা হয়, অনেক সময় দিয়েও যায়, তো বেশিরভাগ দিয়েই যায়। ওরা আবার একটা জিনিস কি, মানে কথা দিয়ে কথা রাখতে খুব চেষ্টা করে, আবার ওদের কথা না রাখলে আবার দেখা গেছে মেরেও ফেলায়। তো এরকম প্রায় মোটামুটি ভালোই চলতেছে 2003 সাল, মোটামুটি আরো কয়েকটা ঘটনাই হইল, এর মধ্যে কলকাতার প্রায় অনেক জায়গায় গেলাম। তো একবার যে আমার শখ হলো যে ইন্ডিয়ার প্রায় বিশেষ বিশেষ জায়গা ঘুরবো, তো টাকা নিয়ে আসলো, আমি ইন্ডিয়ার প্রায় বিশেষ বিশেষ জায়গাও ঘোরা শুরু করি। তো এর মধ্যে আরেকটা ছোট্ট একটা কথা বলি, আমি যখন মোগলসরাই, ইন্ডিয়ার একটা জায়গা আছে মোগলসরাইতে গেলাম, তখন ওরাই আমাকে একবার কিডন্যাপ করে ফেলাইছে।
আপনি যাদের সঙ্গে কাজ
করছেন ওরাই আমাকে কিডন্যাপ করে ফেলাইছে। কেন? ওরা বুঝাতে চাইছে যে তুমি যেভাবে চলো এভাবে না, আরো কেয়ারফুলি ভাবে চলতে হবে, নাহলে তুমি কি যেকোনো মুহূর্তে কি তুমি যেভাবে চলো এটা যে কোনো মুহূর্তে আমাদের দলের জন্য ইয়ে হইতে পারে। আর ওদের সত্যিকারই পরিচয় আমি কখনোই জানতে পারিনি, আর কখনো জানতো চাইছি কিন্তু পারিনি। দেখা গেছে ওরা যে নামটা ব্যবহার করতো ওদের গ্রামের নামে বা ইয়ার নামে কেউ নামটা ছিল না। তো এক পর্যায়ে আমি যখন ওদের কাছ থেকে আসে এবার আমি খুব কেয়ারফুলি হয়ে গেলাম ইন্ডিয়ার সঙ্গে।
আপনাকে কিভাবে কিডন্যাপ করলো সেটা একটু বলেন তো।
আমাকে যখন কিডন্যাপ করে হঠাৎ করে একটা, আমি রাস্তা দিয়ে হাঁটতেছি হঠাৎ করে একটা গাড়ি আসছে, মাইকো আসছে, আমারে বলতেছে ভাই এখান থেকে বৃন্দাবন যাওয়া জানি যে হিন্দুদের পবিত্র স্থান। তা আমি বললাম আর আমি রোডটা চিনতেছি না, আপনি যান। মঙ্গলসরাইতে হালকা হালকা বাংলা চলে, মানে সামথিং কিছুটা, অনেকে বাংলা বললো বুঝে, অনেকে হিন্দি বললো বুঝে। তো এটা বলার সঙ্গে সঙ্গে আমি যখন ঝুঁকছি আমার টান দিয়ে গাড়ির মধ্যে উঠে ফেলাইছে, উঠে ফেলায় মানে এক ধরনের শুটার ধরে ফেলাইছে। তখন তার বলার কিছুই নেই,
মানে অস্ত্র,
কারণ আমি একা ওরা গাড়ির ভিতরে ঢেছে, আমার আবার ভিতরে নিয়ে মারছো, কয়েকটা থাপ্পড়ও দিছে। এখনো দেখা গেছে আমার যে থাপ্পড় দিছে, থাপ্পড় দেওয়ার পরে আমার একটা দাঁত পড়ে গেছে, মানে আল্লাহ বুঝেন যে কিরকম জোরে থাপ্পড়টা দিছে। এখনো আমার সেই দাঁত নাই প্রায়।
আচ্ছা,
পরে ওরা তিন চার দিন রাখলো আমাকে, ওরা আসলে যেখানে রাখে যে জায়গায় রাখে রাখলো, আমার তার কেউ নেই যে আমাকে যোগাযোগ করবে। তা আমাকে বলতেছে তুমি তোমার আত্মীয় ফোন দাও, তার নাম্বার দাও, আমরা আত্মীয়র সঙ্গে যোগাযোগ করবো। আমার আবার বলে দিয়েছে যত কষ্টই হোক তুমি আমাদের পরিচয় দিবে না। ওরা এটাই মানে ইয়া করতে চাইছে যে আমি ওদের কথাটা বলি কিনা। তা আমি বললাম আসলে আমার কেউ নাই, আমি রাস্তা থাই ঘুরি, কে বাবা মা কে কি আসলে চিনলাম না। অথবা যত মারধর করলো ভাই এরকম মারে শরীরের অংশ কাইটা লবণ মরিচ দিয়ে দে, আপনি বলবেন না কেন? জিবলা টান দিয়ে গ্যাস লাইটের ইয়ে ধরে দেয়, বলবেন না কেন? তো দেখলো যে কাজ না, গরম পানি ঢেলা দেয়, মানে খুব অত্যাচার, মানে তিন চার দিন করছে দেখে বলে না। তারপর একবার যা হাসা হাসা বলতেছে না এই ছেলে চলবে। তখন যখন আমি জানতে পারলাম যে ওরা আসলে এই কাজটা করছে, আমার মনে মনে খুব ইয়ে হয়েছে যে না এদেরকেও আমার সাহায্য করতে হইব।
আচ্ছা, আপনার একটা খুব জন্ম নিল।
পরে আমি এদের আর এখন বিশ্বাস, এখন টোটাল যে মানুষের একটা বিশ্বাস করা সেই বিশ্বাসটা কিন্তু আমার এখন মানে পড়ে উঠে গেছে। তারপর ওদের যখন এক পর্যায়ে আমি ওদের বিশ্বাস যখন হারাই ফেলাইলাম, তখন আমি আসলে এক পর্যায়ে আমি ওদের এখান থেকে মানে আস্তে আস্তে সরে যাওয়ার একটা চিন্তা ভাবনা করতেছি যে কিভাবে সরে যাওয়া পারে, কিন্তু আসলে সরতে চাইলেও সরা যাইতেছে না।
আপনার আসলে মন তো উঠে গেছে, মানে আপনাকে পরীক্ষা নেবার জন্য যে ব্যাপারটা ঘটিয়েছে আপনার সঙ্গে, সেই ঘটনা ঘটবার পরে আসলে আপনার আর থাকতে ইচ্ছে করছে,
মানে কোনোভাবেই আর থাকতে ইচ্ছে করতেছে না। তারপরও আরো যে একটা অপরাধ করছি, অপরাধ মানে জাস্ট বললে হয়তো বুঝতে পারবো। আমি কলকাতায় একটা বাজার আছে বড় বাজার, তো ওইখানে বড় বাজারের পাশেই আপনার রেল স্টেশনের পাশে কয়েকটা ভালো ভালো স্কুল প্রতিষ্ঠান আছে, তাই ভালো ভালো স্কুল প্রতিষ্ঠান। তাই আমি এক পর্যায়ে একটা ছোট্ট মানে শিশু মানে প্লেয়ের একটা শিশুরে কিডন্যাপ করছিলাম। কিডন্যাপ করছিলাম বলতে আমাদের টার্গেট থাকে কোন বাবা কখন আসে কোন মা কখন আসে, ঠিক আছে, বুঝতে পারছেন? তাই আসলে শহর এলাকার স্কুলগুলোতে আপনার বাবা মা গার্জিয়ান ছাড়া কিন্তু দেয় না। তাই আমার আবার একটা জিনিস ছিল মিশুক, জিনিসটা ভালো ছিল, এক মহিলারে ছোট্ট বাচ্চারে বলছিলাম, বৌদি বলছিলাম, দিদি বলছিলাম। তার মধ্যে একটা কথা বলি, যেমন বাংলাদেশে পানি বলে ওই দেশে পানি বললে হয় না, জল বলতে হয়। আমি এরকম অনেক পানি বললে দমক শুনছি, তারপরও খাইছি একজনের কাছে, তারপর ভাই বলা যায় না দাদা বলতে হয়। তাই বৌদি বলছিলাম বইলা, ওনাদের বাসায় গেছি কথাবার্তি বলছি। তাই ওনার সঙ্গে যে আমি সেই স্কুলে গেছি, আমাদের পরিচয় জিজ্ঞেস করছে, দেখা যাচ্ছে এক জায়গার পরিচয় বলে দিছি যে আমার বাড়ি বৃন্দাবন বা গয়া কাছে, একটা জায়গার অ্যাড্রেসটা আমি দিলাম, দিয়ে ব্যাস এখানে আসি, ঘুড়ি খাই, ঠিক আছে, লেখাপড়া করি, ধরনের জাস্ট একটা স্কুলের নাম বলে আপনার সঙ্গে যদি ভালো লাগে আসি আপনার বাসায়, সমস্যা আছে নি না, সমস্যা নাই। তো ওনার হাজবেন্ডও খুব ভালো মনে করতো, ওনার হাজবেন্ডের বড় বাজারে দোকান টোকান আছে কলকাতার বড় বাজারে। তো ওনার সঙ্গে যে আমি স্কুলে যাইতাম উনি আবার পরিচয় করে দিছে এটা আমার ভাই।
আচ্ছা,
তাই এখন আমি ওনার সঙ্গে দেখেছি এক সপ্তাহ দুই সপ্তাহ ছিল, আমার টার্গেটই ছিল ওনার ওই বাবুটাকে কি কিডন্যাপ করার। তো এক পর্যায়ে আমি যখন ওনার বাবুটারে কিডন্যাপ করি, ঠিক আছে, মানে কিডন্যাপটা কিরকম একদম সহজ পদ্ধতিতে গেছি আপার এখানে গিয়ে বলতেছি দিদি আজকে তো বোধে আসতে পারবো না অসুস্থ, আমগো প্রিয়াঙ্কা কু প্রিয়াঙ্কারে দেন, ওর নাম প্রিয়াঙ্কা ছিল। তাই আমার তো সহজে দিয়ে দিব কারণ আমার ছোট ভাই বলে পরিচয় দিছে। তা আমি নিয়ে কি একদম সহজ সরল রাস্তাভাবে এসে বললাম এই খবরটা পত্রিকায় উঠছে যে ভাই পরিচয়ে একজনকে কিডন্যাপ করে নেওয়া হয়েছে। পরে আসলে মানে তাদের কাছ থেকে প্রায় মোটা অঙ্কেরই একটা বিল নিছে, প্রায় 4,20,000 রুপিয়ার মতো। তারা আসলে একটা মানুষের পক্ষে কিন্তু 4,20,000 রুপিয়া দেওয়া অনেক কিছু, বাংলাদেশের প্রায় 6-7 লক্ষ টাকা। তখন আমি আসলে মানে এক পর্যায়ে আর মানে ভালো লাগতেছে না, ওদের কাছ থেকে কখন সরবো কি করবো মানে এই জিনিসটা কি আমার আর ভালো লাগে না। পরে আমার চিন্তা ভাবনা রইল যে সরে যাবো কিন্তু সরতে পারতেছি না, দেখা একটার পর একটা লাগাই রাখতেছে আর সরে বা যাবো কোথায়, এই ধরনের আবার সরলে তো ধরাই পড়বো, ওরা মানুষ লাগাই রাখেন আর বাংলাদেশেও তো ঢুকতে পারতেছি না।
এই যে অপহরণ করে যে মুক্তিপণে যে টাকাটা আপনারা পেতেন, আপনাকে কোনো টাকা পয়সা দেওয়া হয়েছে কখনো?
ওই আমি চাইলেই দিত, তাছাড়া আর দিত না, আমি যদি বলতাম ভাই শেষ হয়ে গেছে দিত 5,000 রুপিয়া, 3,000 রুপিয়া, 4,000 রুপিয়া। আর কলকাতা জিনিসপত্র সব দামই তো সস্তা ছিল, কলকাতা 4,000-5,000 রুপিয়া মানে অনেক কিছু একটা
ফিরে আসতে ইচ্ছে করতো না।
আমি বলি দেশে ওই ধরনের চিন্তা ছিল না, ঠিক আছে ওদের কাছ থেকে চলে যাব কিন্তু দেশে যাওয়ার একটা প্রবণতা যে এটা ছিল না। আসলে মানুষ যদি কষ্টে থাকে তখন বাবা মার কথা চিন্তা হইতো, আসলে অনেকে সুখে থাকলেও বাবা মার কথা চিন্তা হয় কিন্তু আমার জাস্ট হয়নি। আমি প্রতিনিয়তি এগুলো করে বেড়াইতেছি, আসলে দেখা ওরা একটা ক্রাইম করলো, পরিস্থিতি 15 দিন শান্ত করার পরে ওই জায়গায় আর 6 মাসও এই ক্রাইম করবে না, আরেকটা জায়গা বাস্ত দেশে এক জায়গায় ক্রাইম করলে কিন্তু সেই জায়গার পরিস্থিতি মুভমেন্ট অন্যরকম হয়ে যায়, আর এই জায়গায় কি ক্রাইম করার জন্য চিন্তা ভাবনা করতাম। তেমনই একটা ক্রাইমের কথা আমি বলি, সেটা আপনার হিন্দুদের আরেকটা পবিত্র স্থান আছে গয়া। গয়াতে আপনার প্রতিনিয়ত লাখ লাখ মানে দর্শনার্থী যায়, ছেলে মেয়ের নিয়ে দেশে ছেলের লেখাপড়া যেতে হয়, মেয়ের লেখাপড়া যেতে হয়, ঠিক আছে, মানে যেমন বাংলাদেশে অনেক মাজার শরীফ, ঠিক আছে, যায় ছেলে মেয়েদের নিয়ে, ঠিক আছে, বড় বড় আউলিয়া মনে করে সবাই যাইতেছে। তাই ওইখানে গেলাম, যাওয়ার পরে ওইখানে কিডন্যাপ করা আসলে পারতেছি না মানে কোনোভাবে, মানে খুব খুব নিরাপত্তা যা বলার মতো না। আর একটা জিনিস বলতে কি এত নিরাপত্তা যে মানে আসলে আরেকটা সবচেয়ে বড় যে নিরাপত্তা যে জায়গায় বেশি সেই জায়গায় কিন্তু চুরি হইতেছে। তাই আমি এক পুলিশ সিবিআই পুলিশের পাশে দাঁড়ায় রয়েছি, দাঁড়ায় বলতেছি আরে কখন আসবো দিদিরা, অপেক্ষা করে পারতেছি না, বুঝছেন। তখন ওই জায়গায় আসলে বাংলা বলা যায় না, হিন্দিতে বলতে হয়। তো ওই পুলিশটা ছিল কলকাতার, তোমার সঙ্গে বলতেছি, তুমি আমারে বলতেছে হিন্দি নেই জানেন গা, মানে হিন্দি জানো না, তাই সামথিং সামথিং, মানে কলকাতার অনেক লোকই কি সামথিং সামথিং হিন্দি বুঝে তখন ভালো করে বলতে পারে না, মানে প্রফেশনালি ভাবে বলতে পারে না। একটা আছে না যে খুব অনেক তর্ক করা বা ঝগড়া করা বলতে পারে না, আবার অনেক লোক পারে, 50% লোক পারে, 50% লোক কি পারে না, যেহেতু কলকাতা বাংলা লেখাপড়া সবকিছু বাংলাতে, তারপর ওদের দেশ বইলে মানে 50% বলতে পারে। তা একটা ছোট্ট বাচ্চারে দেখলাম 7 বছরে, তাই আমি বলতেছি দাদা চলে গেলাম বাইরে নিয়ে, ঠিক আছে, এটা বইলে আমি বাচ্চাটারে ধরে বাড়িয়ে গেছি।
আচ্ছা,
বাড়িয়ে যাওয়ার পরে আমাদের তো সবসময় গাড়ি রেডি থাকে যে, কিন্তু ওই দিন আর গাড়ি রেডি ছিল না, মানে একটা আছে যে পরিস্থিতি মুভমেন্ট করা যে এখন যাইতেছে একটা নিয়ে আসবো, এখন সবাই ঘুরতেছে মানে এই ধরনের চিন্তা ছিল না। আগে হইলে বলা হয়, ফোনে বলা হয় যে আনতেছি, তা আমি আর বলি নাই। তা আমি নিতে নিতে বৃন্দাবনেতে গয়ার থেকে হাঁটতে হাঁটতে এক পর্যায়ে বৃন্দাবনের যে রোড রোডটা মানে বাসের যে রোডটা এখানে এসে পড়ছে প্রায় 10 টাকা বাড়ার মতো। আসার পরে আমি ফোন দিচ্ছি যে ভাই এমন এমন অমুক জায়গায় আসেন, তাড়াতাড়ি আসেন। মন্ত্রী এখান থেকে আমার বলতেছে তুমি মার্কেটের ভিতরে ঢুকো, এখানে মার্কেটের ভিতরে ঢুকো, একে সাইরা দিয়া তুমি দূরে সরে যাও, কারণ কেউ যদি দেখা বেলায় সমস্যা আছে, একে তুমি চোখের নজরে নজর। গাড়িটা আসলো, বলে যে তাড়াতাড়ি নিয়ে আসো, গাড়িটা উঠাইলো, এক ধরনের একটা গ্যাস মারা দেয় যাতে সে অজ্ঞান হয়ে যায়, কোনো কথা না বলতে পারে, অজ্ঞান হয়ে পড়ে রইল। প্রায় গ্যাসটা মারলে প্রায় অনেকক্ষণে আসলো, এর মধ্যেও গ্যাসের মধ্যে পার্থক্য আছে, কোনো গ্যাস 20 মিনিট পরে সজাগটা হয়, কোনটা 2 ঘন্টা, কোনটা 4 ঘন্টা। তা মানে ভালো মানেরটাই মানে যাতে 5-6 ঘন্টা ওদের নির্ধারিত স্থানে যায়, বা এর মধ্যে ওদের আবার আসে আবার কিছু মেয়ে ও থাকে এদের সঙ্গে কিডন্যাপিং, দেখছে যে ওরাই জামাই বউ সাজা যায়, আমার বাচ্চা তো অসুস্থ হয়ে গেছে ট্রেনে উঠে, হ্যাঁ হ্যাঁ মানে এটা জাস্ট যাতে কেউ বুঝতে না পারে। তো ওদের যে নির্ধারিত স্থানে আসে আইনা ওরা ফোন করে আসলো ড্রিল করে। তবে ওইখানে বসে আমি একটা মানে একটা ইয়ে লিখি, কবিতা লিখি ওইখানে বসে। তো কবিতাটা আমি শোনাবো,
কবিতাটি আমরা কি এখন শুনবো নাকি একটা ব্রেক নিয়ে এসে শুনবো? ঠিক বুঝতে পারছি, আমরা একটা ব্রেকে যাই, ব্রেক থেকে ফিরে এসে আমরা কবিতাটি শুনবো। আশা করছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আজকে অন্ধকারের গল্পে আমাদের সঙ্গে রয়েছে রেহান। রেহান যে স্কুল জীবন থেকেই শুরু করেছিল অপরাধ এবং পাসপোর্টে তালালি দিয়ে সে শুরু করে এই অন্ধকার জীবনে পা রাখা। এরপর সে আস্তে আস্তে ইয়াবা ব্যবসা করেছে হিরোইনের ব্যবসা, এবং হিরোইনের ব্যবসা করতে করতে এবং তার যারা উপরে ছিল তার উপরের যারা চার হয়ে তিনি কাজ করতেন, তিনি একসময় তাকে দেশের বাইরে ইন্ডিয়াতে তাকে পাচার করে দেন, এবং ইন্ডিয়াতে গিয়ে সে আরো একটি চক্রের সঙ্গে জড়িত হয় যাদের মূলত কাজ ছিল অপহরণ করা। সো ঠিক এমন একটা পর্যায়ে রেহান অনেকগুলি ঘটনা বলেছেন কিভাবে সে অপহরণ করত, এমন একটি ঘটনা আমরা শুনছিলাম কিছুক্ষণ আগে। সো এরকম আরো ঘটনা আমাদের সামনে নিয়ে আবারও ফিরে আসবে রেহান। আমরা ছোট্ট একটা বিরতি যাচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসবো। শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা FM 90.4।
This track was downloaded from fusionbd.com.
স্বাগত আরো একবার অন্ধকারের গল্পে। আপনি শুনছেন ঢাকা FM 90.4 অন্ধকারের গল্পের আজকে অতিথি রেহান। রেহান তার অন্ধকার জীবনের কিছু ঘটনা আমাদের সঙ্গে তুলে ধরেছেন। শুরুটা করেছিলেন পাসপোর্টের দালালি দিয়ে, এরপরে তিনি ইয়াবার ব্যবসা করেছেন হিরোইনের ব্যবসা, এবং ব্যবসা চলাকালে তিনি মোবাইল ফোনে বিভিন্ন মেয়েদের সঙ্গে কথা বলে তাদের হাজবেন্ডদের সঙ্গে, বিশেষ করে বিবাহিত মহিলাদের সঙ্গে তিনি কথা বলতেন, এবং তাদের ফোন কলগুলি রেকর্ড করে পরে হাজবেন্ডের কাছে তিনি সেগুলি প্রকাশ করবেন, এরকম করে তিনি ব্ল্যাকমেইল করে তাদের কাছ থেকে টাকা পয়সা নিতেন। ঠিক তেমন একটা ফোন কল আমাদের কাছে রয়েছে, আমরা সেই ফোন কলটি শুনে আবারও ফিরে আসছি, সঙ্গে থাকুন।
ভালো আছো? নি
ভালো কে?
আমি রেহান, তুমি চিনছো আমারে? আমি তো এখন দেশের বাইরে আসছি, তোমার তো বললে আসেনি। তুমি নাম্বারটা দেখে বলো, নাম্বারটা দেখে বলো যে আমি কোন দেশের থেকে ফোন দিচ্ছি, নাম্বারটা দেখে বলো না। হ্যালো, কি? হ্যালো, ইন্ডিয়াতে আসছি, ইন্ডিয়াতে, বুঝছো? কি করো, কি অবস্থা তোমার, ভালো আছো? নি তো কোনো খোঁজ খবর রাখলো না, চলে এলো, আমাকে একদিন ফোন করে বললো যে আমার বিয়ে হয়ে যাইতেছে। কি বিয়ে কি হয়ে গেছে নাকি? আমি চিন্তা করতেছি কি জানো, তুমি যে আমার সঙ্গে খারাপ খারাপ কথা বলছো এগুলো তোমার হাজবেন্ডকে শোনাই দিবি, কি বলো? তোমাদের গ্রামের মানুষ সব জানবো, ঠিক আছে? তুমি আমার রুমে এসে কি কি বলছো, আমার কাছে তো সব রেকর্ডিং এ আছে, ঠিক আছে? এগুলো শোনাই দেয় কি কো? শোনামো না, ঠিক আছে? তোমার আপা বিদেশ টিদেশ থাকে, ঠিক আছে? আমার 10,000 টাকা দিতে বলো, তো আর শোনামো না। আমার 10,000 টাকা দিতে বলো, তাই আর শোনাবো না। তুমি দিয়ে দিবে, আর সমস্যা নাই, আমি আর শোনাইলাম না তোমার আর কোন। আরে মানুষ আর অমানুষের সেটা কি ব্যাপার, সেটা কোনো ব্যাপার হইলো, টাকার মালিক টাকা দিবা, ঠিক আছে? আমার রুমে আসা তোমার কি হয়েছে, আমি তোমার হাত ধরছি না কি ধরছি, ঠিক আছে? এই ধরনের কোনো কথা বলবো না। না না যে সবচেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে 10,000 টাকা দিবা, ঠিক আছে? আমি দুই তিন দিন পরে এর নাম্বার একটা দিব, ওই নাম্বারে 10,000 টাকা বাড়াইবা, নাহলে সবার কাছ থেকে সবাই শোনাই দিব, বুঝতে পারছো? তোমাদের গ্রামের সবাই জানবে। সেগুলো যখন শুনবা তখনই বুঝতে পারবে।
তো এরকম করেই আজকের অতিথি রেহান অনেক মেয়ের সঙ্গে কথা বলতেন এবং তাদেরকে ব্ল্যাকমেইল করে টাকা পয়সা ইনকাম করতেন। এই ফোন কলটি আমরা শুনছিলাম রেহান, তখন আপনি ইন্ডিয়াতে ছিলেন?
হ্যাঁ, ইন্ডিয়াতে ছিলাম।
আচ্ছা, আমরা গল্পের এই পর্যায়ে আছি, আপনি ইন্ডিয়াতে গেছেন এবং সেখানে একটা অপহরণ দলের সঙ্গে আপনি জড়িত হয়ে গেছেন, যারা যাদের কাজই ছিল কিডন্যাপ করা এবং মুক্তিপণ আদায় করা। তো সেখানে আমরা শুনেছি যে এক পর্যায়ে আপনাকেও তারা অপহরণ করে এবং অনেক নির্যাতনও করে এবং আপনি চেষ্টা করছেন সেখান থেকে বেরিয়ে আসবার, তার মধ্যেও কিন্তু আপনি এই ধরনের কাজ করছেন। তো আপনার কবিতা আপনি পড়তে চান, কবিতাটি আমরা শেষে একেবারে বিদায়ের বেলায় আমরা কবিতাটি শুনে আমরা বিদায় নিব। আমাদেরকে আরো কিছু ঘটনা বলুন, ইন্ডিয়াতে আর কি কি করলেন আপনি?
ইন্ডিয়াতে তখন আমার খুব মাথায় রইল যে আমি যে কোনো মুহূর্তে বাংলাদেশে চলে যাব। তখন আসলে ইন্ডিয়াতে তো নিচে গেছি দালালের মারফতে, বাংলাদেশে আসবো কিভাবে সে চিন্তাটাও হালকা একটু মাথায় রইল, তাদের সঙ্গে কাজও করতেছি আর এই জিনিসটাও মোটামুটি মাথায় রইল। তবে তারা দেশে এক বিভিন্ন মানুষের সঙ্গে কিন্তু আসলে যারা এগুলো পোশাক পরিচ্ছদ ভালো পড়ে দেশে যে কেউ সঙ্গে পরিচয় আছে, আফা দিদি খালা ভাইয়া যা বলার বললে পরিচয় আছে, দেশে অনেক মুসলমান ও কলকাতার কথা বাস করে তাদের সঙ্গে পরিচয় আছে, যে এখানে হিন্দুদের সঙ্গে পরিচয় আছে, নিজের নাম বলতেছে আরেকটা নাম বিক্রি করে বিভিন্ন জায়গায় পরিচয় টরিচয় হই হইয়া। তো আসলে মানে এক বাসায় আমি গেছিলাম, যাওয়ার পরে ওইখান থেকে আমি প্রায় কিছু টাকা চুরি করি, মানে ওরা আমাকে খুব বিশ্বাস করতো। আসলে অনেকে আছে না যে অল্পতেই খুব বিশ্বাস করে, চাইলে 10,000-5,000 রুপিয়া এরকম দিয়ে দেয়। তো ওদের কাছ থেকে প্রায় 30,000 রুপিয়া চুরি করে নিয়ে আসি। চুরি করে আনার পরে আমি যেখানে থাকি বর্ধমানে সেখানে আসলাম। আসার পরে আমি প্রায় ওইখানে চিন্তা করতাম যে এবার বাংলাদেশে চলে যাবো। তো লাস্ট যে অপারেশনটা আমার দ্বারা হয়, লাস্ট একটা অপারেশন হয়, ওই অপারেশনটা আমার খুব কষ্ট হয়েছে। ওই অপারেশনটার মানে অপারেশন করে আনছে ওই ছেলেটাকে নিয়ে যেতে হবে আপনার কাশ্মীরে, কাশ্মীরের একটা জায়গা আছে উধমপুর, ঠিক আছে? আমি কখনো যাইনি ওই জায়গায়, নিয়ে যেতে হবে আমাকে। অ্যাড্রেস লোকেশন এবং এটার ম্যাপটা সম্পূর্ণ দেওয়া হয়েছে। তখন আমি যখন ওই ছেলেটাকে নিয়ে গেলাম, আসলে কয়েকবার ইন্ডিয়া পরিবর্তন হয় করতে হয়। আমার সঙ্গে আরো একজন গিয়েছিল, আমাদের দুইজনকে ব্যাকআপ দেওয়ার জন্য আরো দুইজন গিয়েছিল, আমরা জানতাম না, পরে আসলে শুনতে পারি। কলকাতা থেকে আমরা উঠলাম রাজধানী এক্সপ্রেসে, দিল্লি গেলাম, ঠিক আছে? আসলে
সে বাচ্চাটাকে নিয়ে,
হ্যাঁ সে বাচ্চাটাকে নিয়ে,
ও কি কোনো প্রকার চিৎকার চেঁচামেচি ধরনের কিছু করছিল?
ছোট বাচ্চা, মাসুম বাচ্চা ছিল মূলত। আসলে অনেক বাচ্চারা আছে, খাবার দাবার পাইলে চলে, আর কিছু লাগে না।
আচ্ছা,
ঠিক আছে। আর আমরা তো যাইতাম ভিআইপি ভাবি, ট্রেনের ভিআইপি এসি সিট গুলাতে চলে যেতাম, তাই আর কোনো স্যার অফিসাররা প্রশ্ন করার সাহস পেত না, কারণ ভিআইপি তে তারাই উঠে ইন্ডিয়াতে যারা এমপি মিনিস্টার বা বড় বড় আমলা টামলা এই ধরনের অফিসার টফিসার তারাই উঠত। তার এক পর্যায়ে আমি যখন দিল্লি গেলাম, তো দিল্লি আসলে অনেক ভালো এবং বড় রেল স্টেশন। তখন আমি দিল্লিতে যাওয়ার পরে ওইখান থেকে আবার 16, 17, 18 নম্বর প্ল্যাটফর্মের দিকে শুধু আজমের দিনাজতে মুম্বাই আসছে জায়গা। তাই দিনাজতে গিয়ে আবার ট্রেন পরিবর্তন করতে হয় জম্মু কাশ্মীর পানিপথের। দিনাজতে গেলাম, তা যাওয়ার সময় আজমের যখন রেল স্টেশন আসলো তখন চিন্তা হলো জানা আজমের জায়গাত করব। তখন আর তো হইলই না, কারণ ওই যে ওকে নিয়ে গেলাম দিয়ে আসার জন্য। তাই যখন দিনাজতে গিয়ে থেকে আমি চিন্তা করলাম জম্মু যাবো, জম্মুর উদ্দেশ্যে রওনা দিলাম। তা আসলে কাশ্মীর কিন্তু কোন রেল স্টেশন নাই, জম্মুর পরে একটাই শেষ রেল স্টেশন উধমপুর। তো এখানে গিয়ে একটা অ্যাড্রেস অনুযায়ী আমরা ফোন করলাম, ফোন করার পরে ওই ছেলেটাকে নিয়ে গেল। আসলে যে ছেলেটাকে নিছে তার আসলে কোনো ছেলে ছিল না, কাশ্মীরের এক বালক, মানে সে পালার জন্য নিচে এত দূরের থেকে, ছোট বয়স থেকে পারলে দেখা যাবে পাঁচ ছয় বছর পারলে পরে হচ্ছে আর পরিবর্তন হয়ে যাবো বা চিনা যাবো না। আসলে একদম হাঁটতে পারে, হালকা হালকা হাঁটতে পারে, চার বছর কি সর্বোচ্চ হতে পারে। মানে তো এখানে দিয়ে আসলাম, তারা আমাদের মানে আমাদের সঙ্গে তো ড্রিল করছে, কয় টাকা ড্রিল করছে আমরা জানি না, আমাদের দুজনকে প্রায় দেড় লাখ রুপিয়া দিল। আমি ওইখান থেকে আমি ওনারে বিশ্বাস করার জন্য আমি বলি তো আপনি এক লাখ রুপিয়া রাখেন, আমার তো পঞ্চাশ হাজার রুপিয়া দেন। জিজ্ঞেস করলেন, বলবেন যে কিছুই দেয়নি। আমরা ওনারে খুব ধনী বলল সমস্যা, মানে ওনার একটা ছেলে মানে বাচ্চা পালার কি খুব ইচ্ছাই ছিল, তো এই কারণে এই ধরনের মারফত বা উনি জানি না উনি কি করবে, আমরা যেটুকু শুনছি মালাম থেকে। তখন আমি যখন অমৃতসরের উদয় ট্রেনে উঠলাম, অমৃতসর দিল্লি জম্মু থেকে উঠলাম, ওই ট্রেনটাতে উঠলাম, মানে ওটা জম্মুতে প্রথম অমৃতসর যাবে, তারপর ঘুরে আবার দিল্লি যাবে।
আচ্ছা,
উঠলাম তখন আমার চিন্তা হয়েছে যে ওনার থেকে আলাদা হয়ে যাবো। তো ব্যস্ততম ইয়াতে দিনাজপুর যখন আসছে রেল স্টেশন, আমি ওনার থেকে আলাদা হয়ে যাই। ওনার থেকে যখন আমি আলাদা হয়ে গেছি, তারপর আমার চিন্তা হলো ইন্ডিয়ার যত যত ভালো ভালো প্রদেশ আছে সব জায়গাতে মোটামুটি একটু ঘুরবো। তাই কাশ্মীর, জম্মু, আম্বালা, পানিপথ, দিনাজপুর, অমৃতসর সব জায়গায় মোটামুটি কম বেশি গেছি। যাওয়ার পরে সব জায়গায় ঘুরছি, তো সবচেয়ে বেশি ভালো লাগছে কাশ্মীর। তা কাশ্মীরের একটা কিছু একটা ছোট বর্ণনা করে যারা যায় তারা গেছে তারা তো তারা বুঝতে পারবে, কাশ্মীরের মানুষের চেয়ে বিএসএফ এবং ওই দেশে পাকিস্তানি মিলিটারি বেশি। মানুষ যদি থাকে একজন দেশে বাংলা যুদ্ধ লাগলে যেমন মুভমেন্ট নিয়ে সবাই প্রস্তুত থাকে, এরকম জায়গাটা এরকমই। তারপর হিন্দুদের পবিত্র স্থান গয়া কাশ্মীর সব জায়গায় মোটামুটি ঘুরলাম। তারপর দিনাজপুর গেলাম, জৈনপুরে গেলাম, মাজারটা জিয়ারত করলাম, নিজামুদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করলাম, আজমির শরীফ জিয়ারত টিয়ারত করছি। করার পরে চিন্তা হলো না এবার বাড়িতে চলে যাব, আর আসলে এই ধরনের দর্শন করা যাবে না, একদম সম্পূর্ণই ভালো পথে হয়ে গেলাম। পরে আসলে আসার সময়টা খুবই অবর্ণনীয়, মানে খুব কষ্ট হয়েছে বর্ডার পার হইতে। আসলে আমি চিন্তাম না, আমি পার হয়েছি আপনার রংপুরের এদিক দিয়ে।
আচ্ছা, লাঙ্গলবন্দ।
হ্যাঁ, রংপুরের দিক দিয়ে পার হয়েছি। যে দালালে টাকা দিয়েছিলাম প্রথম আমার কাছে, হ্যাঁ বাংলাবান্ধা, তাই আমি আসলে যে দালালে টাকা দিয়েছিলাম ওই ইন্ডিয়া দালাল প্রথম অবস্থা টাকা পাঁচ হাজার রুপিয়া খেয়ে ফেলাইছে, তা আমার কাছে ৩০ হাজার রুপিয়া ছিল। তাই আমার চিন্তা হচ্ছে যেভাবে ঢুকতে পারি এই টাকা দিয়ে আমি কি করবো, তোদের আরেকজনকে আমি ইয়ে করি। তো নিয়ে আমার আশাকে মানে নিয়ে আসার সময় আমরা আসতে পারিনি, বিএসএফ এর দাওয়া খেয়ে চলে আসছে। ওনার আসলে দালালরা ওনাদের নিজের বাড়িতে নিয়ে রাখে, মানে টাকা দিলে আত্মীয় স্বজনের তো বেশি খেদমত করে, টাকার উপরই আসলে মূলত ওদের চলাফেরাটা। পরে আসলে আমি যখন আসবো তখন আসলে খুবই মানে যা কষ্টের মতো না, ছয় সাত দিন ট্রাই করে আমি পারতেছি না, আসলে খুব চেক হইতেছে। আর ওই সময় বর্ডার এলাকায় মনে দু একজন মারা গেছিল, খুব উত্তেজিত একটা মুহূর্ত বা পূর্ণ ছিল। তো দালালটা বলল সমস্যা নাই তুমি আমার এখানে থাকো। তো এই দালালটা আমি প্রথম দালালে দিয়েছি পাঁচ হাজার রুপিয়া, পরের দালালে চার হাজার রুপিয়া দিয়েছি, ও আবার আমার কাছ থেকে আরো তিন হাজার রুপিয়া নিয়ে গেছে, বলছে এইভাবে দিতে হইব তোমার পার করতে হইলে। তো এক পর্যায়ে আমি বাংলাদেশে আসতে পারি, আসছে আমি বিডিআর হাতে ধরা পড়ে যাই। ধরা পড়ে যাওয়ার পরে আমি আমাকে বিডিআর ক্যাম্পে নিয়ে আসা হয়। নিয়ে আসার পরে আমাকে খুব মারধর করে যে কোথায় গেছিলা কি করছিলাম, ঠিক আছে তোমার কাছে প্রায় ষোলো সতেরো হাজার রুপিয়া কেন, ঠিক আছে। এক পর্যায়ে আমি একটা সহজ প্রশ্ন উত্তর দিয়েছি, আমাকে ওই দেশ থেকে একজন নিয়েছিল, আমি আসলে কিছুদিন আগে বাংলাদেশে গেছিলাম দালালের ফক্করে পড়ে, আমি জানতাম না। এক পর্যায়ে ওরা আমার কান্না অজস্র কান্না দেখা আমাকে ওরা আসলে ছেড়ে দেয়, একটা ছোট্ট একটা ইয়ে লিখে যে আসলে ডায়েরি করে আমি ছেড়ে দেয়। আসলে আমি যা বলার সব সব কিছু সত্য কথা বলছি, বাড়ির ঠিকানাটা সত্য দিচ্ছি, আর এত কিছু যে করছি এগুলো আসলে বলিনি। তবে খুব মারছে এখনো সেই ব্যথা করে, মানে যা বলার মতো না, কেউ যদি বিডিআর এর মায়ের খেয়ে থাকে তাহলে হয়তো বুঝতে পারবে। বোর জুতা দিয়েও লাইতেছে, এতে আমার প্রায় একটা কিডনিও নষ্ট হয়ে যায়
আপনার।
হ্যাঁ, এখন আমার একটা কিডনি প্রায় ড্যামেজ, আর একটা কিডনি দিয়ে চলাফেরা করি। আসলে আজকে আসতে ও আমার খুব কষ্ট হয়েছে। তারপরে চিন্তাছি যে আমার এই কথাগুলো শুনে যদি কেউ ভালো হয় তাহলে তো মনে করবো না নিজের ইয়েটা করছে। তারপর তো জানি অনেকের আসলে কখনোই ক্ষমা করবে না যে কাজগুলো করছে, আর কখনো ক্ষমার মত পাওয়ার মতো না। তারপর তো এলাকায় আসলাম, এখন মোটামুটি এলাকায় ভালো করে চলি, যদি কেউ খাতা লাগে কলম লাগে চেষ্টা করি যে কিনে দিতে। বর্তমানে একটা মুদি দোকান দিয়ে আছে, তা নিয়ে সংসার টংসার চলে মোটামুটি, আসলে যা কিছু প্রথম আসার পরে তো আসলে বাবা মাই দেখা যায় যে সবচেয়ে বেশি আপন, যে কোথায় ছিল এতদিন। আসলে বাংলাদেশে থাকতাম তখন হয়তো দূরে দূরে সরাই দিত, খারাপ কাজ করতাম, যখন এতদিন পরে আসছি তখন খুব কান্নাকাটি করছে। তো বলছি যে মা আর একটা বার সুযোগ দাও, ঠিক আছে? তখন আসলে বলছে যে না তোকে আর কোনো সুযোগ দেওয়া যাবে না, কান্নাকাটি করে আসলে মা আর ঢুকাইতে পারিনি, ওনারাও কান্নাকাটি করছে। এর মধ্যে আব্বা আমাকে তেজুভুত্র করে দিছে। তখন আসলে পরে আমার ব্যবহার ভালো দেখে দুই তিন বছর পরে দেখে আবার মানে আমাকে কিছু জায়গায় লেখা দিচ্ছে, মানে উনি যে না তুই ভালো হয়ে খারাপ ছিল এখন ভালো হয়ে গেছ। তা মোটামুটি এখন চিন্তা করি যে এলাকায় যদি একটা হয়েছে চেষ্টা করি দৌড়ে যেতে, একজনে মেয়েরে বিয়ে দিতে পারলো না, যদি চেষ্টা করি ভাই সমস্যা হলে বললেন 5,000-3,000 যতটুকুই পারি চেষ্টা করি, ঠিক আছে? আর কোনো ধরনের কারোর সঙ্গে এই ধরনের মানে যোগাযোগ আর রাখতে চেষ্টা করি না। আগে যত সিম টিম সব মানে যারা ইস্টার্নে ছিল তাদের দেখলো আমি দেখেছি যে তারা রাস্তা দিয়ে যাইতেছে আমি পানি দিয়ে হাইটা চলে যাই, তাদের সঙ্গে এখন আর কথাই বলি না। সব মিলিয়ে মোটামুটি আল্লাহ সবকিছু সুস্থ রাখছে, তো শরীরটা আসলে এত বেশি সুস্থ না, মানে জীবনের প্রয়োজনে এখন আসলে দোকানদারি করি আর খাবার খাইতেছি। কিডনিতে একটা ড্যামেজ হলে বুঝতেই পারতেছেন যে আসলে কি সমস্যা হয়, শরীরটাও প্রায় সুখে ঢুকে গেছে আগের মতো সেইটাই। তাছাড়া আমার শুধু একটাই কথা দর্শকদের উদ্দেশ্যে যারা শুনছেন, হয়তো আমি জানি না আমার মতো এত খারাপ কাজ কেউ করছে কিনা, যদিও কেউ করে থাকে বা হচ্ছে কম করছেন, তাদের উচিত যে আমার এই কথাটা শোনার পরে অন্তত পক্ষে তারা এখান থেকে ফিরে আসো। কারণ এই কেউই সারা জীবন আসলে আল্লাহ পৃথিবীতে মানুষকে দুইটা জিনিস দেয় না, এক সারা জীবন অর্থের মালিক, সারা জীবন মানুষের সুখ সন্তোষ, মানে এটা যে কোনো মুহূর্তে আল্লাহ ছিনিয়ে নেয়। হয়তো আমি এত টাকা পয়সা রুজি করছি সারা জীবন যে পারবো এটা না, হয়তো এমনও হইতে পারতাম জেলে ধরে আর সারা জীবন জেলে পয়সা মরতে পারতাম। তাহলে আপনাদের দোয়ায় সবার দোয়ায় আমি ফিরে আসতে পারছি, এতে আমি অনেক কিছু মনে করি। আর অনেকের উদ্দেশ্যে বলছি হয়তো অনেক খারাপ কাজ করছি, নিজ হাতে নিজ অর্থে আসলে ক্ষমা করে দিবেন। আর আমি যে দুইটা কবিতা লিখি সেই দুইটা কবিতার
এই কবিতাগুলি আপনি কোথায় লিখেছিলেন?
একটা লিখছি কুমিল্লা
প্রথম যেবার জেলে গেলেন,
কুমিল্লা কারাগারে, আর একটা লিখছি ইন্ডিয়াতে থাইকা। কুমিল্লার কারাগারে যে কবিতাটা লিখছি সেটার নাম হচ্ছে রাজনীতি, আর ইন্ডিয়াতে যে কবিতাটা লিখছি মার কথা খুব মনে পড়তো, মা নামে একটা কবিতা লিখছি, তাই কবিতাটা বলতেছি। রাজনীতি, রাজনীতি জিনিসটা কি? বড় বড় দল নেতা নাকি পার্টি, রাজনীতি হয় না জনগণের মত ছাড়া। রাজনীতি জিনিসটা এমন, নোবেল প্রাপ্তি কবি করতে সবাই হচ্ছে পাগল। রাজনীতি করতে এখন প্রয়োজন নাই যোগ্যতার, রাজনীতি করতে এখন প্রয়োজন হয় ক্ষমতার। রাজনীতি জিনিসটা কেমন, জনগণের শিক্ষা যোগ্যতা মানছে হার। রাজনীতি হচ্ছে এখন সন্ত্রাসদের হাতে, জনগণের যাচ্ছে জীবন দল নেতা পার্টির কারণে। এটা আমি কুমিল্লা জেলখানাতে বসে লিখি
প্রথম যেবার জেলে গেলাম,
জেলে গেলাম। আর মা কবিতাটা লিখি ইন্ডিয়াতে, তখন আসলে খুব মাকে মনে পড়তো, মানে যা বলার মতো না। আমার আসলে আরেকটা ছোট্ট ঘটনা বলি, আমি প্রায় দেশে বাবা মার সঙ্গে কোথাও যদি বেড়াতে যেতাম, দেশে কলা খাওয়ার প্রতি আমার খুব একটা লোভ ছিল, তাই ওই বাসাতে যদি কলা দিত 4-5টা সবাই গুলা না খেয়ে আমি পকেটে পড়তাম, তো মা বড় বড় চোখে দেখতো যে আসলে যে এইরকম পেটুক টাইপের। আমি অন্য কিছু খাইতাম না খুব পছন্দ, এখন আমি অনেক বেশি কলা খাই, মানে ভালো লাগে আমার কাছ থেকে। তখন ওই সময় আসলে মার কথা মনে পড়ে, তখন আমি আসলে একটা কবিতা লিখি। মা, মায়ের মুখে হাসি এমন, পূর্ব আকাশে সূর্য যেমন। মা জিনিস হয় এমন, দরার বুকে মানুষ যেমন। মায়ের কোলে শিশু এমন, পৃথিবীর বুকে সূর্য যেমন। মায়ের দেওয়া উপহার, হীরা মুক্তা মানেহার। মা পায় কষ্ট যখন সন্তান করে তুচ্ছ।
খুব ছোট এবং সহজ সরল ভাষায় মাকে নিয়ে এই কবিতাটি ভালো লাগলো। অনেক ধন্যবাদ রেহান, আমরা একেবারে শেষের দিকে আজকে এসেছেন এবং আমাদের সঙ্গে অনেকে লিখেছিলেন, অনেক ধরনের প্রশ্ন এসেছিল আপনার জন্য এবং অনেকে বলেছেন যে এখন কেমন আছেন জানতে চেয়েছিল। আমরা জেনেছি যে আপনি এখন কেমন।
আমি এখন আল্লাহর রহমতে মানসিকভাবে স্বাভাবিকভাবে সুস্থ।
রাজীব নারায়ণগঞ্জ থেকে জিজ্ঞেস করেছেন, ইন্ডিয়াতে যে এতগুলি ঘটনা ঘটিয়েছেন তখন কখনো পুলিশের ঝামেলায় পড়েছেন কিনা?
আসলে সবচেয়ে বড় কথা কি, পুলিশের ঝামেলায় পড়িনি, মানুষ অল্প অল্প পড়ে, তো এই ধরনের কোনো সমস্যা নাই। রিজিকের বাদগুলো হয়তো আমার ওইখানে ছিল, বুঝলে, আমি আসলে খাবার খেয়ে আসছি, কিন্তু না আমি তো নাহলে জীবনেও চিন্তা করি না যে ইন্ডিয়াতে যাবো বা এরকম একটা লোকের সঙ্গে আমার পরিচয় হবে।
ওকে, এরকম আরো অনেক প্রশ্ন আছে, অনেক ধন্যবাদ যারা এতক্ষণ সঙ্গে ছিলেন। আর আজকে শেষ করে দিলাম আজকের মতো অন্ধকারের গল্প। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর যারা আসতে চান অন্ধকারের গল্পে, আপনার অন্ধকার জীবনের ঘটনা যদি জানাতে চান আমাদের কাছে, আমাদের সবার সঙ্গে, তাহলে তিনটি মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এসএমএস এ যেটা লিখবেন, শুরুতে লিখবেন ওজি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস আপনার ফোন নাম্বার দিয়ে টাইপ করে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারে। আমাদের অন্ধকারের গল্পের টিম, অন্ধকারের গল্পের প্রডিউসার সাদেক সামি আপনাদের সঙ্গে যোগাযোগ করবে, অবশ্যই আপনারা সাড়া দিবেন। এছাড়াও আপনি ফেসবুকে যোগাযোগ করতে পারেন, ফেসবুকে মেসেজের মাধ্যমে ইনবক্সে পাঠাবেন আপনার ঘটনাটি। তবে শুরুতে অবশ্যই লিখবেন ওজি স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার সহ আপনার ঘটনাটি একটু হলে উল্লেখ করবেন। এছাড়া ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, আপনার সঙ্গে যোগাযোগ করবে আমাদের অন্ধকার গল্পের টিম মেম্বার যারা রয়েছেন তারা। ইমেল অ্যাড্রেসটি জানিয়ে দিই, og@dhakafm904.com, og@dhakafm904.com। অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, কথা হবে আবারও আগামী পর্বে অন্ধকারের গল্পে। সে পর্যন্ত ঢাকা এফএম এর সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।